জয় নিতাই, গতদিন আমরা শ্রীমদ্ ভাগবত সংহিতার মধ্যে যে একাদশ স্কন্দোক্ত প্রভুর সেই দিব্য তত্ত্ব মহিমান্বিত যে সমস্ত উপদেশ আমরা উদ্ধব মহোদয়কে বলেছেন, কিন্তু আমাদের প্রত্যেককেই বলেছেন, আমরা তৎসমুদায় বিষয় শ্রবণ করেছিলাম। বর্তমানে আমরা ঠিক তার পরবর্তী অংশ ক্রমান্বয়ে শ্রবণ করতে চলেছি। আজ প্রভু তিনি স্বধামে চলে যাবেন এবং পরীক্ষিত মহারাজকে শুকমুনি সমস্ত বিষয় তার জ্ঞান হলে তিনিও অন্তর্হিত হবেন। পরীক্ষিত মহারাজকে সেই সর্প এসে তার পদে, তক্ষক এসে তার পদে দংশন করবেন। কোন অঙ্গে? সেখানে মূলের মধ্যে পরীক্ষিত মহারাজের পায়ে দংশন করেছিলেন। সে পর্যন্ত আমরা শ্রবণ করব। অতএব আজকের পাঠের বিষয়বস্তু মানে খুব ইম্পর্টেন্স, তা আমরা তৎসমুদায় শ্রবণ করছি। আমাদের উদ্ধব মহোদয় তিনি চলে গেলেন মহাত্মা বিদুরের সঙ্গে সাক্ষাৎ করে এই শ্রীধাম বৃন্দাবনের উপর দিয়ে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করতে করতে তিনি চলে গিয়েছিলেন বদ্রী বিশালে। আর অপরদিকে এই মৈত্রী ঋষি বিদুরকে যে জ্ঞান, যে তত্ত্বকথা বলেছিলেন, তার উপরেই কিন্তু এই ভাগবত সমস্ত প্রশ্নের সমাধান করেছেন, আমরা তা শ্রবণ করেছি। এবারে প্রভু নিজ ভক্ত উদ্ধবকে অনেক বুঝিয়ে বিদায় করলেন। এবারে প্রভু কি করছেন? দ্বারকা মধ্যে অন্তপুরে প্রবিষ্ট হয়ে তিনি বলছেন যে হে প্রিয়গণ, হে পূজনীয়গণ, হে সমবয়স্কগণ, হে যাদবগণ, এখন যে সময় এসেছে তা তো আপনারা সকলেই অবগত আছেন। ঋষি শাপাগ্রস্ত এই কুল, চতুর্দিকে অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। সমস্ত অশুভ জন্তু জানোয়ারগণ, পক্ষীগণ তারা চিৎকার করছে, বনে বনে আগুন লেগে যাচ্ছে, অকস্মাৎ উল্কাপাত হচ্ছে, সমুদ্র উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হচ্ছে। হে যাদবকুল, আমার যারা প্রিয় তারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজ হতে সপ্তম দিবসের মধ্যে এই দ্বারকাপুরী একেবারে সমুদ্রে পরিণত হয়ে যাবে, এখানে আর কিছু থাকবে না। শ্রীমদ্ ভাগবতের মূলে বলছেন যে প্রভুর যে স্থান সেটা থাকবে এই কলিকাল পর্যন্ত, প্রভুর নিবাস স্থল। টিকাকার শ্রীধর স্বামীবাদ বলছেন যে মহাদেবের একটা মন্দির ছিল, সেটাও ছিল এবং সেটাও নাকি থাকবে। প্রভু বললেন এখন চতুর্দিকে অমঙ্গল, এখন যে সময় আসছে কেউ কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। হে প্রিয় যাদবগণ, এখন যেমন বেণুতে বেণু সংঘর্ষিত হয়ে বাসে বাসে ঘর্ষণ হয়ে যেমন দাবানলের সৃষ্টি হয়, এখন দাবানল সৃষ্টি হয়ে যাবে এই যাদব কুলের মধ্যে। সে দেখাও বড় কষ্টপ্রদ, তাই আমি সকলকে বলছি যে আপনারা প্রত্যেকে প্রথমে এখান থেকে নিজের অর্থ সামগ্রী দান ধ্যান করার মতন সমস্ত অর্থ নিয়ে আপনারা শঙ্খরদ্বার ক্ষেত্র হয়ে প্রভাস ক্ষেত্রে গমন করে সেখানে দেখবেন যে সরস্বতী পশ্চিম বাহিনী হয়ে সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। সেই শঙ্খদ্বার তীর্থ হয়ে প্রভাস ক্ষেত্রে গমন করত, সেখানে সাধু মহাত্মা ব্রাহ্মণগণদের দান ধ্যান যজ্ঞাদি করে অন্তিম সময়টাও প্রভুর চরণেই সমস্ত কিছু সমর্পণ কর। যারা ভগবানের প্রিয় তথা প্রভুকে যারা প্রেম প্রীতি করতেন, তারা প্রভু বলার সঙ্গে সঙ্গে সমস্ত মায়া সমস্ত মোহ বন্ধন রূপ ত্যাগ করে তারা কি করলেন, নিজেদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস তারা নিয়ে সেই শঙ্খদ্বার ক্ষেত্র হয়ে প্রভাসে গমন করলেন। এবারে হে পরীক্ষিত, সেই যাদবগণের যুদ্ধ ভয়ঙ্করভাবে আরম্ভ হওয়ার সময় চলে এসেছে। জানো তো, তারা ময়ূরেয় নামক মদ্য পান করল। এই ময়ূরেয় নামক মদ্য সে পান করার সময় সুমিষ্ট, কিন্তু পান করার পরে বুদ্ধিরা ঠিক থাকে না। এই ময়ূরেয় মদ্য এতই মাদক দ্রব্য, সকলে ময়ূরেয় নামক মদ্য পান করল। পান করে একে অপরের মধ্যে চোখ রাঙা করে দেখাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। একজন বলছে, আরে তোর গায়ে আর কত জোর আছে রে, আমাকে দেখ আমি কত বলশালী। যার গায়ে জোর নেই, শক্তি নেই, সেও এমন বলছে। মদিরা পানাসক্ত হয়ে বলছে যে আমাকে দেখে বুঝতে পারছিস তো আমি কত হাতির বলসম্পন্ন। আরেকজন বলছেন, আমিও কম নই। বলছেন, তাহলে হয়ে যাক। যে যার মতন অস্ত্রশস্ত্র গ্রহণ করল, ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র গ্রহণ করল। করার পরে সেখানে কে কে দেখুন, সেই মহা তেজস্বী যাদবগণ তারা কি করছে, দাসার বৃষ্ণি অন্ধক ভোজ সাত্তত মধু অর্বুদ মাথুর সুরসেন বিসর্জন কুকুর নামক একজন ছিল, যা নবমী স্কন্ধে কুকুরের বংশ আমরা বর্ণনা করেছি। তিনি মানব কুকুর নন, নাম কুকুর। তিনিও রয়েছেন কুন্তিবংশীয়গণ, মানে আমাদের কুন্তিমাতার যেখানে লালিত পালিত হয়েছিলেন তাদেরও বংশধরগণ সেখানে যুদ্ধ করার জন্য এসে বেশ মদ্য পান করে চোখ লাল করে লেগে পড়েছে অস্ত্রশস্ত্র নিয়ে। এবং সকলে অস্ত্রশস্ত্র ধারণ করে, কেউ তো রথে, কেউ ঘোড়ায়, কেউ উটে, কেউ ষণ্ডের পিঠে, আবার কেউ আরো সমস্ত এমনকি মানুষের যারা বিশাল বড় বড় বীর তাদের পিঠে উঠে যোদ্ধাগণ যুদ্ধ করার জন্য উপনীত হচ্ছে। আর কারা প্রদ্যুম্ন সাক্ষাতে আছে, জাম্ববতী নন্দন শাম্ব রয়েছে, অক্রুর কাকা রয়েছেন, আর ভোজ অনিরুদ্ধ সাত্যকী সুভদ্র সংগ্রামজিত গদদ্বয় সুমিত্র একেবারে সব মহারথীগণ, সুরত ও অন্যান্য সকলে, মানে কত আর নাম বলা যাবে পরীক্ষিত, 56 কোটি যদু বংশ কজনের নাম বলে তোমাকে আমি শ্রবণ করাবো। সকলেই যে যার মতন সেই ময়ূরেয় নামক মদ্য পান করে তারা একে অপরের প্রতি অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করা আরম্ভ করল রণাঙ্গনে। আর পুত্র পিতাকে বলছেন, দেখি তোমার গায়ে কত জোর আছে। পুত্র বলছেন, আরে পিতাজি আপনি তো বৃদ্ধ, আপনি আমার সঙ্গে কি আর যুদ্ধ করবেন। বলছেন, হয়ে যাক। এবারে একে একে হওয়া আরম্ভ হল, পুত্র পিতাকে, ভ্রাতা ভ্রাতাকে, বন্ধু বন্ধুকে, এইভাবে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আবার কৃষ্ণ বলরাম তারা গিয়ে দেখছেন যে তো ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ, একে অপরের রক্তাক্ত অবস্থা, সমস্ত রণক্ষেত্র একেবারে রক্তে লাল হয়ে গেছে। কৃষ্ণ বলরাম গিয়ে তাদের বোঝাচ্ছেন, এবারে বলছেন তাদের তো আর জ্ঞান নেই, প্রভুকে কি বলছেন, যদিও প্রভুর ইচ্ছায় হচ্ছে, তা প্রভুকে যাদবগণ বলছেন, দেখো দেখো এই দুটোই হচ্ছে নষ্টের গোড়া, দে ভালো করে দে। এবারে কৃষ্ণ বলরাম বলে কথা, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলরাম তখন অস্ত্র ধারণ করে যত পারলেন যারা যারা ছুটে আসছিল তাদেরকে একেবারে বধ করলেন। অনেক মানে কৃষ্ণ বলরামই তারা বহু সমস্ত যাদবদের বধ করলেন। এবারে বধ করে কি করলেন, বলরাম তিনি সেখানে বসে ধ্যানযোগ অবলম্বন করে সেখানে সেই শরীরটা ছেড়ে দিয়ে, এই পার্থিব শরীরটা ছেড়ে দিয়ে তিনি অপ্রাকৃত ধামে চলে গেলেন, তার নিজ ধামে চলে গেলেন। আর প্রভু কি করলেন, সেখান থেকে তিনি প্রভাত তীর্থে গিয়ে এক অশ্বত্থ বৃক্ষমূলে তিনি বামপদটি দক্ষিণ উরুর উপরে বিন্যস্ত করে বসে আছেন। আর এদিকে যাদবগণের কি হলো, তারা তো মানে ভীষণভাবে যুদ্ধ করতে 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 তাদের সমস্ত অস্ত্র শস্ত্রই শেষ। মুসলকে চূর্ণ করে যে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে সেগুলো ভাসতে ভাসতে এসে তীরে লেগে এরকা নামক তৃণ হয়েছিল, যা বিনা গাঁট যুক্ত। তারা তখন সেই সমুদ্রের পাড়ে সেগুলোকে ভেঙেছে এবং সেগুলো তো ঋষি শাপাগ্রস্ত হয়েই তাদের জন্ম হয়েছে, তৃণগুলো তাদের হাতের মুঠোর মধ্যে আসতে না আসতে একবারে দ্বিতীয় বজ্রের ন্যায় হয়ে উঠছে সেগুলো। এবারে সেই এরকা তৃণগুলো তাদের হস্তের স্পর্শে মানে সাধুগণের ইচ্ছাতেই তাদের মধ্যে সেগুলো এসে বজ্রের ন্যায় আরো কঠিন রূপ ধারণ করছে, একে অপরের মধ্যে তাই দিয়ে সেই এরকা তৃণ দিয়ে একবারে যুদ্ধ আরম্ভ। দেখতে দেখতে একবারে সকলেই সেখানে শেষ, সেখানে সকলেই শেষ, আর কেউ সেখানে জীবিত নেই। প্রভু এসে প্রভাস তীর্থে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে উপবেশন করে আছেন অশ্বত্ব বৃক্ষমূলে। এবারে এক জরা নামক ব্যাট, সেই যে মুসলের ফেলে দেওয়া যে অংশটা সেটা ছিল, সেটা দিয়ে সে তীর রচনা করেছে। কে এই ব্যাট? এই জরা নামক ব্যাট ছিল বালিপুত্র অঙ্গদ। ত্রেতাযুগে প্রভু রামচন্দ্র বালিকে বধ করেছিল, মানে ঠিক যদিও তার অন্যায় ছিল, অপরাধ ছিল, তথাপি প্রভুর অন্যায় হচ্ছে যে প্রভু পেছন থেকে বার করেছিলেন, মেরেছিলেন। তা রামচন্দ্র অঙ্গদকে বলেছিলেন যে তুমি তো আমার ভক্ত, তথাপি তোমার পিতার প্রতিশোধ তুমি আমার সঙ্গে দাপর যুগে নেবে। তাই প্রভুর ইচ্ছাতেই প্রভু সেই রাতুল রাঙ্গাচরণ বামচরণটি তিনি অল্প অল্প দোদুল্যমান নাড়াচ্ছেন। আর সেই জরা নামক ব্যাধ সে প্রভুর ইচ্ছাতেই, প্রভুর মায়াতেই সে মনে করছে কি যে হরিণের মুখ হবে লাল, তাই সেই যে বানে সেই যে তীরে মুসলের অগ্রভাগ ছিল সেটা দিয়ে সে নিক্ষেপ করল। সে যখন ছুটে এসে দেখলো না সেখানে দ্বারকাধীশ প্রভু কৃষ্ণচন্দ্র অশ্বত্থ বৃক্ষমূলে উপবেশন করেছিলেন, তার পদে লেগেছে। সেই জরা নামক ব্যাধ সে সমস্ত ধনুষ বান তুনির ত্যাগ করে প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি রোদন করছেন আর বলছেন, হে ভগবান, হে পরমেশ্বর, হে দ্বারকাধীশ, আমি অপরাধী, শুধু অপরাধী নয়, আমি এক ব্যাধ নিরীহ সমস্ত প্রাণীদের বধ করি, যেমন মৃগ, শুকর ইত্যাদি ইত্যাদি শশক আদিকে আমি বধ করি। আমি আজ মহা অপরাধ করেছি প্রভু, আপনি আমাকে প্রভু শাস্তি দিন, প্রভু আমাকে এমন শাস্তি দিন যেন আমি আর কোনো কল্পে কোনো জন্মে এই গরিত ব্যাধের যে ক্রিয়া তা যাতে আমি না করি। প্রভু বললেন, হে ব্যাধ, তুমি তোমার নিজের ইচ্ছাতে আমাকে তীর মারো, তুমি আমার ইচ্ছাতেই তীর মেরেছো, তোমার কোনো অপরাধ নেই, যাও তুমি স্বর্গে চলে যাও। দেখতে দেখতে এক অলৌকিক বিমান সেখানে এসে উপনীত হল। দেবতাগণ ওই জরা নামক ব্যাধকে নিয়ে যেতে এসেছেন প্রভুর কৃপায়। প্রভুকে দণ্ডবাদ প্রণাম করে তিনবার প্রদক্ষিণ করলেন। প্রভুকে তিনবার প্রদক্ষিণ করে সে ওই রথে উঠতে গিয়ে দেব শরীর প্রাপ্ত হয়ে সে প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে স্বর্গে চলে গেলেন। এবারে প্রভুর সন্ধান পাচ্ছেন না দারুক সারথি। সারথি দারুক প্রভুর একেবারে অন্তরঙ্গ ভক্ত, উদ্ধবের মতন তার মেলামেশা, শুধু সারথি রূপে নয়, সে চতুর্দিকে খুঁজছে যে এই যাদবকুল তো একেবারে সব তছনছ হয়ে গেল, সকলে মারা গেল, কিন্তু প্রভু কোথায় গেলেন? বলরাম তিনি তো এই সাধারণ শরীরটাকে ছেড়ে তিনি তার লোকে চলে গেছেন, কিন্তু প্রভু গেলেন কোথায়? প্রভুর অঙ্গের সৌরভ এবং তার গলদেশে তুলসী এবং পুষ্পের যে মাল্লাদি রয়েছে তার অঙ্গ সৌরভ কয়েক যোজন পর্যন্ত মানে বিস্তৃত হয়ে থাক। দারুক সারথি সেই গন্ধ আঘ্রাণ নিতে নিতে প্রভুর সমীপে গেলেন, গিয়ে দেখছেন প্রভুর সেই রাতুল চরণ থেকে দরদর বেগে রুধির বয়ে চলেছে। দারুকের ক্রোধ হল, বলছেন প্রভু কোন নরাধম, কোন পাপী, কোন অপরাধী আপনার এই রাতুল চরণে এইভাবে প্রহার করেছে? আপনি বলুন প্রভুকে, আমি আমার শক্তি প্রয়োগ করে তাকে বিধ্বংস করে দেব। বলছেন হে ভক্ত দারুক, এখন আর সে সময় নেই, এ আমার ইচ্ছাতেই হচ্ছে, এতে কারো কোনো দোষ নয়, সব আমিই করাচ্ছি। বলছেন প্রভু সমস্ত যাদবগণ তো একেবারে বিধ্বংস, মারা গিয়েছে সকলে, কেউ জীবিত নেই, সীমিত কিছু কিছু জীবিত আছেন, তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ, বলদেবের পত্নীগণ এবং পিতা মাতাদি সুরসেন, মানে তার দাদু উগ্রসেন মহারাজ আদি, তারা কিছু কিছু জীবিত আছেন, কিছু ছোট ছোট বালকেরা তারা ওই দ্বারকার মধ্যেই রয়েছে, দ্বারকা পুরীতে। দারুক এসে যখন বিলাপ করছেন, ভীষণভাবে বিলাপ করছেন, রোদন করছেন, বলছেন হে দারুক এখন রোদন করার সময় নয়, এখন আমি যা তোমাকে বলি তুমি আমার আদেশকে পালন করো। এই দারুক কেমন ভক্ত ছিল আমাদের শ্রীধর স্বামীপাদ তার টিকার মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই দারুক প্রভুর সেবাতে সর্বদাই নিযুক্ত। যেমন আমাদের যদি কোনো সেবা দেওয়া হয় তা সেটা করা হয়ে গেলে আমরা বলি না না আমার তো হয়ে গেছে, আমার কোনো কাজ বাকি নেই, এ কিন্তু সেবকের লক্ষণ নয়। দারুকের কাজ রথ পরিচালনা করা। সুধর্মা সভায় একবার তিনি প্রভুকে রিজন করছেন, বাতাস করছেন, বাতাস করতে করতে দারুকের মধ্যে, ভক্তের মধ্যে বিভিন্ন প্রকারের ভাব এসে উপস্থিত হয়। ভক্তকে দেখে বোঝা যায় না কোন ভক্তের মধ্যে কী ভাব উৎপন্ন হয়, এ দেবতাদেরও সাধ্য নেই যে বলে দিতে পারে। তা দারুকের মধ্যে প্রভুকে বাতাস করতে করতে চিন্তা করছেন, আহা সত্যই আমি মানব জন্ম লাভ করে প্রভুর সঙ্গত লাভ করতে পেরেছি, প্রভু আর কিছু চাই না। এই ভাব তার মস্তিষ্কের মধ্যে বারংবার আবড়াচ্ছে। এবারে কি হলো, সে ভাবের আবেগে কি হলো, অত বড় শরীর বিশিষ্ট দারুক মহাশয় তিনি সশরীরে পড়ে গেলেন নিচে। সুধর্মা সভায় সমস্ত সভাসদগণ দেখলেন প্রভু, তিনি কি করলেন, সর্বসমক্ষে অত অত দাস দাসী সৈন্য সামন্ত থাকতেও প্রভু কি করলেন, তিনি অতি দ্রুত গতিতে সুধর্মা সভা ত্যাগ করে মানে সিংহাসন ছেড়ে দারুককে নিজের কোলে তুলে দিলেন। কোলে তুলে নিয়ে তিনি কি করছেন, চার হাত প্রভুর, এক হস্ত দিয়ে তিনি তার মুখে জল সিঞ্চন করছেন, বাম হস্ত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আরেক হস্ত দিয়ে তিনি জলের ঘটিটা উঁচু করে রেখে বারংবার জল দিচ্ছেন, আরেকটি হাত প্রভু তার তলা দিয়ে নিজের বক্ষে আঁকড়ে ধরে রেখেছেন। এবারে দারুকের খানিক্ষণ পরে চেতনা হল। দ্বারকাবাসী যাদবগণ, সৈন্য সামন্ত মন্ত্রী আমত্যগণ তারা প্রভুর এই অলৌকিক দৃশ্য দেখছেন, আর তারা অস্ত্র বিসর্জন করছেন আর বলছেন, দেখো যিনি আমাদের রক্ষক, যিনি আমাদের রাজা, তার কোনো মান অভিমান কিছু নেই, তিনি একজন সারথি, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে কিভাবে সেবা করছে। দারুক একটু পরে তার যখন বার্ষিক চেতনা এলো, প্রভু নিজ হস্তে জল সিঞ্চন করছিলেন তার কপল দেশে, মুখে, চোখে, নাকে। তার যখন বার্ষিক চেতনা এলো, ধীরে ধীরে চক্ষুদ্বয় উন্মিলিত করে দেখছেন তিনি প্রভুর কোলেরই রয়েছেন। তিনি ধীরে ধীরে প্রভুর কোর থেকে দূরে দাঁড়িয়ে আছেন, একেবারে হতভম্ব হয়ে তিনি একেবারে চকিত হয়ে গেছেন। প্রভু দারুককে বলছেন, দারুক তুমি আমার পরম ভক্ত গো, তুমি আমার থেকে কিছু একটা বর নাও। বলছেন, প্রভু প্রভু আপনি যদি আমাকে বরই দেবেন তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমার হৃদয়ের মধ্যে আপনাকে যে আমি সর্বদাই শ্রদ্ধা ভক্তি প্রেম ভক্তি করি, আপনি সেই আমার ভক্তিকে বিধ্বংস করে দেন। সর্বান্তর্যামী প্রভু কৃষ্ণচন্দ্র তিনি বলছেন, হে দারু, যে ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য ভক্তগণ 64 প্রকার যে সেবাঙ্গ তা যাজন করে, আর তুমি বলছো কিনা যে আমার ভক্তি তোমার হৃদয় থেকে চিরতরে পুচে যাক, এই কোনোদিন হয়? তুমি বোকার মতো কথা বলছো কেন? বলছে, না না প্রভু, আমি ঠিকই বলছি, আমি আপনার দাস, আপনার সেবক, আপনি প্রভু, আপনি প্রভু হয়ে আপনি আমাকে নিজের কোলে তুলে নিয়ে এইভাবে সেবা করলেন, আমি এমন ভক্তি চাই না। তাহলে চিন্তা করুন যে কত উচ্চস্তরের মহাত্মা উনি। স্বামীপাদ তার টিকার মধ্যে দারুকের বিশাল বর্ণনা করেছেন। এবারে সেই দারু প্রভুর সমীপে গিয়ে তিনি বিলাপ করছেন, বুঝতে পেরেছেন যে প্রভু চলে যাবেন, সমস্ত দেবতাগণ, ব্রহ্মা, মহেশ্বর, দেবরাজ ইন্দ্র, যক্ষ, রক্ষগণ, কিন্নরগণ, কিংপুরুষগণ, মহরগগণ, উরগগণ, গন্ধর্বগণ, গন্ধর্বীরা সমস্ত সকলে আকাশ মার্গে থেকে পারিজাত পুষ্পের বর্ষণ করছেন প্রভুর উপরে। কেন? তারা দেখবেন প্রভুর অনেক লীলা আমরা দেখেছি, কিন্তু প্রভু কিভাবে অন্তর্ভিত হন, কিভাবে স্বধামে যাবেন সশরীরে, সেটা দেখার জন্য তারা একেবারে লালাই, তাদের চক্ষুর পলকও তো নেই, একই দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রভুর দিকে। দারু তখনও সেখানে রয়েছেন, আর প্রভুর সেবা করছেন কারা? প্রভুর আয়ুধ সকল, প্রভুর 8 আয়ুধ হচ্ছে মুখ্য মানে অস্ত্র, তারা শুধু অস্ত্র নয়, তারা দেবতা, তারা ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় মহিমান্বিত, ভগবান শ্রীকৃষ্ণই সেই আয়ুধ সকল, তারা মূর্তিমন্ত হয়ে প্রভুর সেবা করছেন। দেখতে দেখতে সেই যে মথুরাপুরীতে যুদ্ধের সময় প্রভু নিজ রথকে আনয়ন করেছিলেন, সেই দিব্য রথ সেখানে রয়েছে। দেখতে দেখতে তড়িত বধ অতি দ্রুত গতিতে সেই বলাহকা আদি অশ্ব সমন্বিত গরুরোদ্ধজ রথ আকাশে উঠে গেল। দেখতে দেখতে প্রভুর সেই আয়ুত সকল আকাশে উড়ে গিয়ে রথের মধ্যে গিয়ে গেল। এবারে দারুককে বলছে, হে দারুক, তুমি আর এখানে অপেক্ষা করো না, তুমি দ্বারকায় গিয়ে খবর প্রেরণ করো। এই দ্বারকা 3-4 ঘন্টার মধ্যে সমুদ্রে পরিণত হয়ে যাবে, সমুদ্র তাকে গ্রাস করবে। অতএব তুমি যারা জীবিত আছে, যেমন বসুদেবাদি, উগ্রসেন আদি, তাদেরকে গিয়ে তুমি খবর দাও, আমি অল্প সময়ের মধ্যেই চলে যাব, আমার ধামে চলে যাব। আর হে দারু, তুমি বিলাপ করো না, তোমার দেহান্তে তুমি আমাকেই প্রাপ্ত হবে, আমার ধামেই তুমি আসবে। আর বিলম্ব করো না দারু, যাও যাও, ফিরে যাও, গিয়ে দ্বারকায় গিয়ে খবর দাও। এবারে দারুক সারথি গিয়ে অন্তপুরে প্রবিষ্ট হয়ে তিনি সকলকে এই কথা বললেন যে সমস্ত যাদবগণ তারা যুদ্ধে নিহত হয়েছে, বেণুতে বেণু ঘর্ষিত হয়ে যেমন বেণুবন দগ্ধীভূত হয়ে যায়, তদাকার তারাও মারা গিয়েছে। অতএব হে প্রভুর মহিষীগণ, হে অষ্টপ্রধান মহিষীগণ তথা অন্যান্য সকলকে আমি প্রভুর এই সূচনা আপনাদের দিলাম। আপনারা যারা যারা যেতে চান অর্জুনের সঙ্গে আপনারা চলে যান। আর অপরদিকে কি হল, তিনি বললেন সমুদ্র অল্প সময়ের মধ্যে এই পুরীকে নষ্ট করে দেবে, তার গর্ভে নিয়ে নেবে, অতএব অতি শীঘ্র আপনারা যা যা নেওয়ার নিয়ে বেরিয়ে পড়ুন। সকলে বেরিয়ে গেলেন। আর অপরদিকে প্রভু কি করছেন, প্রভু সর্বসমক্ষে দেবতাগণ বারংবার স্তব স্তুতি করছেন। স্তব স্তুতি যখন করছেন, দেখতে দেখতে কেউ দেখতে পেল না, যেমন সেই মেঘের মধ্যে সৌদামিনীর প্রদর্শন হয়, সৌদামিনী মানে বিদ্যুৎ, ঠিক তড়িৎবৎ প্রভু সর্বসমক্ষে সেখান থেকে সেই যে অশ্বত্থ বৃক্ষ মূলে এই বাম পদ দক্ষিণ জানুর পরে বিন্যস্ত করে রেখেছিলেন, সেই অবস্থাতেই প্রভু সৌদামিনীর ন্যায় সেখান থেকে অন্তরিত হয়ে রথে বসে তিনি স্বধামে চলে গেলেন। কেউ দেখতেই সমর্থ হলেন না। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি যায়, বল দ্বারকাধীশ ভগবান কি যায়, প্রভুর স্বধামে গমন লীলা কি যায়। সমস্ত দেবতাগণ তারা ওই স্তব স্তুতি আর পুষ্প বর্ষণ করতেই রয়ে গেলেন। ভগবান দেখতে দেখতে ইহলোক পরিত্যাগ করে স্বধামে সশরীরে চলে গেলেন। এবারে আমরা দ্বারকা প্রদেশের বাকি সকলের কথাও শ্রবণ করি। দারুকের কথা শুনে কৃষ্ণ মহিষীগণ, বলরামের সহধর্মিণী বৃন্দেরা তারা ওই যুদ্ধক্ষেত্রে এলেন, এবং যাদবদের যে সমস্ত যাদবরা নিহিত হলেন তাদের পত্নীগণ ওই যুদ্ধক্ষেত্রে এলেন। কৃষ্ণ মহিষীগণ তারা কি করলেন, অষ্টপ্রধান মহিষীগণ কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণের বিলাপ করতে করতে সেখানেই প্রাণ ত্যাগ করলেন। অবশিষ্ট আরো আরো যে হাজার হাজার 16,100 মহিষীবৃন্দ ছিলেন তারা সশরীরে অগ্নিতে প্রবেশ করলেন। আর বলরামের পত্নীগণ তারা কি করলেন, তারা বলরামের সেই দেহকে লক্ষ্য করে তারা সহমৃতা হলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় পিতা মাতা উগ্রসেন মহারাজি আদি তারা কৃষ্ণ বিরহে সেখানেই প্রাণ ত্যাগ করলেন। আর সমস্ত মৃত যাদবগণের পত্নীগণ তারা তাদের সঙ্গে মানে তাদের চিতাতেই তারা মারা গেলেন, দেহ ত্যাগ করলেন। এইভাবে যাদব কুল প্রায় সবই শেষ হয়ে গেল। বাকি যাদের শ্রাদ্ধ করার মতন কেউ আর জীবিত ছিলেন না, ধনুর্ধারী অর্জুন তাদের শ্রাদ্ধ কার্য তাদের পিণ্ডাদি প্রদান সেখানেই করলেন প্রভাস তীর্থে গিয়ে। এবারে বাকি যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা মানে কৃষ্ণ মহিষীগণ যারা ছিলেন জীবিত কতিপয়, কৃষ্ণ বলে গিয়েছিলেন যে তোমরা ব্রজে গিয়ে রাধারানীর সঙ্গ লাভ করো, টিকার ভাষা, ভাগবতের মধ্যে তো বলেননি, তোমরা রাধারানীর সঙ্গ লাভ করো। আর সকলে মারা গেলেন কিন্তু অনিরুদ্ধ পুত্র বজ্রনাভকে এই অর্জুন সঙ্গে করে ইন্দ্রপ্রস্থে নিয়ে এলেন। আর ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণ আজ্ঞাকে অনুসরণ করে এই মথুরার রাজ সিংহাসন প্রদান করলেন এই বজ্রনাভকে। এই বজ্রনাভই প্রথম শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রগুলি সেই সময়ে, তখনও দ্বাপর যুগ, যদিও কলির আগমন হয়ে গেছে, প্রভু যাওয়া মানে কলির আগমন তো অনিবার্য, তথাপি তখন দ্বাপর যুগই মানা যাবে, তিনি এই ব্রজের সমস্ত লীলাক্ষেত্র যতটা ওনার দ্বারা সম্ভব হয়েছিল উনি সমস্তগুলোকে প্রকট করেছিলেন এবং সংস্কার করেছিলেন। হে পরীক্ষিত, তোমার পিতামহ ধনুর্ধারী অর্জুনের থেকে তোমার আরো চারজন যে পিতামহ ছিলেন তাদের কাছে কৃষ্ণের সেই অন্তর্ধান লীলা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেখানে মাতা কুন্তী তো সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করলেন, আর সেই সঙ্গে এই পাণ্ডব সহ দ্রৌপদী তারা স্বর্গ আরোহণের জন্য হিমালয়ের দিকে চলে গেলেন। তারা যেতে যেতে তারা প্রায় সকলেই পথেই মারা গেলেন। সশরীরে তোমার জ্যেষ্ঠ পিতামহ সেই ধর্মরাজ যুধিষ্ঠির একলাই যেতে সমর্থ হয়েছিলেন। জানো তো হে পরীক্ষিত, তোমাকে যে আমি এত এত বংশের বর্ণনা করে শ্রবণ করিয়েছি সম্পূর্ণ ভাগবত, তারা কিন্তু কেউ জীবিত ছিল না। জানো সেই সমস্ত রাজন্যবর্গেরা তারা প্রত্যেকেই এই পৃথিবীর ধুলায় ধূসারিত হয়ে মারা গিয়েছে, তাদের যদি কিছু থেকে থাকে তাহলে তাদের কথাগুলো থেকে গেছে। এই বিষয় এই বৈভব এমনই যে কেউ কখনো এতে তৃপ্তি লাভ করে না। হে পরীক্ষিত, এই পৃথিবী এই ধরিত্রী মাতা তিনি হাসেন, বলছেন দেখো আমাকে নিয়ে সমস্ত রাজন্যবর্গদের কেমন টানাটানি, তারা বলে কিনা যে এ আমার, তাই পৃথিবী মাতা হাসেন কখনো কখনো। তারা একটা দ্বীপের অধিপতি হয়েও তাদের মনে শান্তি নেই, তারা আরেকটা দ্বীপকে কি করে লাভ করা যাবে, এই পৃথিবীতে পৃথিবীকে কি করে আমরা জয় করতে পারব, কিন্তু কেউ তাদের সেই অন্তাবশেষা অন্তে তাদের সেই মৃত্যুকেই মানে গ্রহণ করতে হয়েছে। খেতি অপ তেজ মরুত বম, এই পঞ্চধাতু দিয়ে আমাদের এই শরীর গঠিত, আবার সেই পঞ্চভূতেই সব বিলয় প্রাপ্ত হয়। হে পরীক্ষিত, এতাবৎ কাল পর্যন্ত এই সপ্ত দিবস ব্যাপী আমি তোমাকে সমস্ত রাজন্যবর্গদের ইতিহাস শুনিয়েছি কি জন্য, এর সারাংশ হচ্ছে কি যে তাতে কিছুই নেই, একমাত্র জানো যারা প্রভুর কথা শুনবে, প্রভুর কথা বলবে, প্রভুর কথা চিন্তন করবে, যারা প্রভুতে সমস্ত মন প্রাণ সমর্পণ করবে তারাই হচ্ছেন শ্রেষ্ঠ, তাদের আর কোনো প্রকার কোনো কষ্ট থাকে না। হে পরীক্ষিত, দেখো মহারাজ পৃথু তিনি কি না করেছেন, কিন্তু অন্তে তাকে মরতে হয়েছে। দেখো সেই পুরুরবা, মনে করো সেই গাধির কথা, সম্রাট নহুষ স্বর্গ পর্যন্ত জয় করেছিল, ইন্দ্র হয়েছিল, তারও পতন হয়েছে, মৃত্যু হয়েছে। ভরত মহারাজ তারও শরীর ত্যাগ করতে হয়েছে, এই পৃথিবীকে নিয়ে কাড়াকাড়ি করা অযথা। আর দেখো সহস্রবাহু অর্জুন, এছাড়া তোমার পিতামহ ধনুর্ধারী অর্জুন সেও কম ছিল না, আবার দেখো মান্ধাতা সগর মহারাজ ভগবান রামচন্দ্র পরশুরাম, এখানে রামচন্দ্র বললে হবে না, পরশুরাম এবং খট্টাঙ্গ মহারাজ ধুন্দুমার রঘু রাজা রঘু তৃণবিন্দু মহারাজ যজাতি তোমাদেরই যে বংশ, তারপরে স্বরজাতি শান্তনু মহারাজ গয় মহারাজ, তারপরে সেই এই পৃথিবীকে এই পৃথিবীতে গঙ্গাকে আনয়ন করেছিলেন পরম প্রতাপী ভগীরথ মহারাজ, তারপরে কুবলয়ৎস ককুৎস নল রাজা নৃগ হিরণ্যকশিপু বৃত্রাসুর লোকদ্রোহী রাবণ নমুচি সম্বরাসুর ভৌমাসুর যাকে ভগবান মেরেছে, তারপরে হিরণ্যাক্ষ এবং তারকাসুর ইত্যাদি ইত্যাদি, তারা সকলেই মারা গিয়ে এই পৃথিবীর ধুলোয় মিটে গেছে। তাদের যদি থেকে থাকে যৎকিঞ্চিত তাদের অল্প স্বল্প কথাই তাদের লোকে বলে থাকে, এছাড়া আর কিছু নেই। অতএব হে পরীক্ষিত, এই যে এতদিন যাবৎ আমি তোমাকে কেবলমাত্র এই হরি কথা শ্রবণ করালাম, তা তোমাকে জ্ঞান প্রদান করার জন্য যে কিছু নেই এই পৃথিবীতে, এই পৃথিবীতে যদি থেকে থাকে এই যে প্রভুর নাম করা হচ্ছে, প্রভুর গুণগ্রাম শ্রবণ করা হচ্ছে, এটাই আমাদের সম্বল, এছাড়া আর কিছু থাকবে না। এখানে একাদশ স্কন্ধ সুসম্পন্ন হচ্ছে, দ্বাদশ স্কন্ধে আমরা পরীক্ষিত মহারাজ তার মানে ভগবানের ধাম পর্যন্ত যাবেন, সে পর্যন্ত শ্রবণ করব অল্প সময়ে। এবারে দেখুন এই দ্বাদশ স্কন্ধে তিনি চন্দ্রবংশের আবার বর্ণনা আরম্ভ করলেন, সে বিশাল বর্ণন, তার মধ্যে আমরা সংক্ষেপ আকারে শ্রবণ করি, সেই বংশ বর্ণনায় শুধু নামই নাম বলেছে। তা এই চন্দ্রবংশের বংশীয় শেষ বংশধর পুরঞ্জয় নিজ অমর্ত্য কর্তৃক নিহত হবেন, আর এই সুনপের বংশে পাঁচজন মাত্র রাজা হবে, তারা সর্বমোট ১৩৮ বছর পর্যন্ত রাজত্ব করবেন। এইভাবে তিনি চন্দ্রবংশদের রাজাদের কথা বললেন। তন্মধ্যে এই যে পাঁচজন রাজা সুনপের বংশে রাজত্ব করবেন তাদের নাম প্রদ্যোত পালক বিশাখজুব রাজব নন্দীবর্ধন, তারা ১৩৮ বছর পর্যন্ত রাজত্ব করবে। তারপরে কলিকাল, দেখো প্রভু যাওয়ার সঙ্গে সঙ্গে কলিকাল এসে উপস্থিত হল, এই কলিকাল সত্য ত্রেতা দ্বাপর, তারপরে আসছে কলি, এই কলিকাল সে বড় ভয়ঙ্কর, এই কলিকালে পরীক্ষিত কি যে দুর্দশা হবে, তুমি তো তোমার সময় কাটিয়ে গেলে, কিন্তু এরপরে একবারে জঘন্য সময় এসে উপস্থিত হবে। তাই কলিকালের বর্ণনা আমরা যৎকিঞ্চিৎ শ্রবণ করতে চলেছি। হে পরীক্ষিত, এই কলিকালে সমস্ত প্রকার ধর্মাচার বিনষ্ট হবে, কোনো আচার বিচার থাকবে না, আর বিবাহ সম্বন্ধ পিতামাতা ঠিক করবে না। একজন যুবক একজন যুবতীকে পছন্দ করলেই বিবাহ হয়ে গেল, পিতামাতার প্রয়োজন নেই, পুরোহিতের প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, সে হিন্দু সন্তান হোক, সে যদি মুসলমান খ্রিস্টান নিম্ন জাতিরও হয়, কোনো প্রকার বাদ বিচার থাকবে না। আর দেখো যাদের অর্থ থাকবে তারাই বলবান হবে, আর যার অর্থ নেই সে যতই ধার্মিক হোক যতই সাধু ব্যক্তি হোক যতই জপ করুক তপ করুক ওর কোনো দাম নেই, ধনবানই বলবান হোক। আর ন্যায়ালয়ে কোনো বিচার থাকবে না, সেখানে উৎকোচ প্রধান হয়ে উঠবে, উঠবে কি? এখনই তাই দেখা যাচ্ছে, সেখানে ঘুষ ছাড়া কিছু বুঝবে না, ন্যায় নীতি এসবের তো কোনো প্রশ্নই ওঠে না। যে ঘুষ দিতে পারবে সে যত বড় অত্যাচারী হোক তার কোনো বিচার হবে না। মরবে কারা? যারা সৎ, যাদের কাছে অর্থ নেই তারাই মরবে, সেখানে কোনো বিচার হবে না। কেবল ন্যায়ালয় লেখা থাকবে সেখানে, কিন্তু সেটা অন্যায়ের একটা কারখানা। আর এই যে ব্যবসা, ব্যবসাটা কেমন হবে? প্রবঞ্চনা দ্বারা ক্রয় বিক্রয়। এই ব্যবসায়ীরা তারা দেখবে কিভাবে একে আমি ঠকিয়ে থেকে অর্থটা নিতে পারব। ব্যবসার যে নিয়ম, যে আমার যত কিঞ্চিত লাভ থাক আর এই ব্যক্তিটা তারও উপকার হোক, আমার দু পয়সা থাক আর এরও জিনিসটা পেয়ে যাক, কিন্তু তা না, কিভাবে ওর থেকে সব হরপ করে নেওয়া যাবে। আর রতি কৌশলই হবে স্ত্রী পুরুষের শ্রেষ্ঠত্ব সম্পাদন। যে যত রতিক্রিয়ায় ব্যস্ত থাকতে পারবে বলবে হ্যাঁ এই হচ্ছে আসল পুরুষ। আর সংযমীদের তাহলে কি দাম থাকছে তো বুঝতেই পারছেন, এ সমস্ত তো আর বিশাল ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তারা হবে নপুংসক, যারা সংযমী থাকবে তারা নপুংসক, আর যারা ওই ক্রিয়াতে ব্যাপৃত থাকতে পারবে তারা শ্রেষ্ঠ ব্যক্তি। আর ব্রাহ্মণগণের কেবলমাত্র পৈতাটা থাকবে, আর যত সব ভণ্ডামি তাদের মধ্যে দেখা যাবে, কারো কারো তো পৈতাও থাকবে না, বলবে এটা একটা ঝঞ্ঝাট, আমার বউ বলেছে এটা রাখলে নাকি খারাপ দেখা যায়, রাত্রে শুতেও অসুবিধা ও রাখবেই না। আর যে সমস্ত গাভী দুগ্ধাদি প্রদান করবে না তাদের লোকে ছেড়ে দেবে, শুধু পরবর্তীতে ছেড়েও দেবে না, সেগুলো ম্লেচ্ছদের হাতে বিক্রয় করে দেবে। অতএব তাদের মাংসই বিক্রি করে দিল সেই গাভী বা সেই বলদ, আর ম্লেচ্ছগণ তাদেরকে কেটে নিজেদের উদারপূর্তি করবে। আর সাধুর বেশটাই মাত্র ছাড় থাকবে, সাধু সে কেবল বেশটাই তার থাকবে। আর যত সব অপকর্ম কুকর্ম করে বেড়াবে, আবার এরাই সাধুর আসনে বসে সাধুত্ব প্রদর্শন করাবে। তারা কি করবে? সমস্ত অরণ্য ছেড়ে তারা শহরকে আশ্রয় করবে। শহরকে আশ্রয় করে তারা দেখবে কি বাই হুক অ্যান্ড বাই কুক, যে কোনো প্রকারেই হোক মানে অর্থ সংগ্রহ করতে হবে। যদি জপ করছে তাহলে কিভাবে অর্থ আসবে এটাই তার চিন্তা, কি করে আমার চেলা চামুন্ডা আশ্রম পরিচালনা করব এটাই চিন্তা, যাতে ধার্মিকভাবে অর্থ হোক অধার্মিকভাবেই অর্থ হোক, আমার অর্থের প্রয়োজন। আর যারা প্রকৃত সাধু তাদেরকে দেখে লোকে হাসবে, বলবে এটা একটা পাগল রে, প্রকৃত সাধু কোনো প্রকারে মাদুকুরি করে এনে খেলো, তার কাছে গিয়ে কেউ যদি বলে বাবা আমার অল্প অর্থ দিন, তার কাছে নেই, সে দেবে কোথার থেকে? সে দিতে পারবে না, তখন সে উপহাস করবে। যারা প্রকৃত সাধু প্রকৃত বিদ্বান তাদেরকে লোকে তাচ্ছিল্য বোধ করবে। এই কলিযুগে হে পরীক্ষিত, যারা বারবার কাউকে ক্ষমা করবে না ও মনে করবে এই লোকটা কমজোর আছে, অতএব বারবার ক্ষমা করাও এ অনুচিত। মহাভারতের দৃষ্টি অনুযায়ী বারবার ক্ষমা করলে মনে করবে এই লোকটা নপুংসক, এই লোকটার মধ্যে বীরত্ব নেই তাই আমার কাছে হাত জোর করে চলে যাচ্ছে, এটাই হবে কলিযুগের আসল। এই কলিযুগে আরো লোকে যে সমস্ত শ্লোকগুলো আমার পক্ষে সেগুলোকে আমি গ্রহণ করব, কেমন? আমাকে বাইরে কেউ একজন ধরে প্রহার করছে, আমি জানি যে এই লোকটার সঙ্গে তো আমি পারবো না, তাই মহাপ্রভু শ্লোকটা লাগিয়ে দিলাম, না না তৃণারোপি, তৃণের ন্যায় থাকতে হবে, ওখানে পারবে না বলে এটা লাগিয়ে সে মুক্তি পেয়ে যাচ্ছে। আবার সে নিজের কুটিতে আসুক, পাশে গুরু ভাই থাকে, তার কাছে সে সিংহ সাজে, জানে ওর সঙ্গে আমি পারব। তা এই সমস্ত ভণ্ডামি যুক্ত ব্যক্তি থাকবে, তারা সাধুর পরিচয় রূপে তারাই আখ্যা পাবে। বাস্তবিক সাধুকে লোকে মনে করবে এ একজন নিজ অসামাজিক ব্যক্তি। আর হে পরীক্ষিত, পণ্ডিত কারা হবে? যে যত উল্টা সিধা বকতে পারবে, সংসারের কথা বলতে পারবে, ভাগবতের কথা হয়তো একটা শ্লোক বললো কি না বললো, তারপরে সেই সংসারীদের সমস্ত কথাবার্তা বলছে, তারাই হবে এই কলির পণ্ডিত। আর যার কাছে যত বড় বড় আশ্রম থাকবে, যার কাছে যত যত মানে দু নম্বরই পয়সা কড়ি থাকবে, অর্থ সম্পদ থাকবে, অথচ সে ব্যভিচার স্ত্রৈণ, তারা হবে বড় বড় মঠের অধ্যক্ষ মহন্ত, তারাই হবে হর্তাকর্তা বিধাতা। অথচ বাস্তবিক শাস্ত্র দৃষ্টিতে তারা সেগুলো অসাধু, তারাই হবে মানে সাধু সমাজের বিখ্যাত ব্যক্তি। আর হে পরীক্ষিত, তারা তাদেরকেই লোকে মনে করবে ইনিই তো বড় সাধু, আর যে প্রকৃত সাধু তার কাছে কেউ যাবেই না। হে পরীক্ষিত, এই কলিযুগে ধর্মবক্তা কারা হবে? যারা একেবারে নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ ক্ষত্রিয় তখন আর পাঠ করবে না, হরিকথা বলবে না, তখন শূদ্র চণ্ডাল সপজভোজী তারা হবে ধর্মবক্তা। তারা কি করবে? সাধুর বেশ ধারণ করে উচ্চ আসনে বসে ব্যাস মঞ্চে আসীন হয়ে সেই সমস্ত ভাঙি চামার ছোট লোকেরা হরিকথা উপদেশ করবে, তারাই হবে গুরু, গুরুস্থানীয়। আর হে পরীক্ষিত, যে সমস্ত আশ্রম যেগুলো ত্যাগীদের আশ্রম, এখনো পর্যন্ত তো আমরা অনেক সুন্দর সুন্দর আশ্রম দেখতে পাচ্ছি, আমরা যে স্থানে মানে এই হরিকথা আলোচনা করছি এ স্থানটাও কত সুন্দর কত পবিত্র, কিন্তু এই রকম থাকবে না, সব আশ্রমগুলো সব সাধু, হয়তো একটা বেশধারী সাধু থাকবে কিন্তু গৃহীর ন্যায় তার আচার আচরণ হবে, সমস্ত গৃহী বিষয়ী লোকেদের সঙ্গে তার ওঠা বসা। একজন সাধু আশ্রমে এলে তাকে যে একটু সেবা করব, তাকে যে একটু রান্না করে ভোগ লাগিয়ে পাওয়াবো তা না, শেষ সামন্ত আসলে ওদের পেছনে পেছনে মানে একবারে কুকুরের মতো ছুটবে, আর কি করবে, তাদেরকে কিভাবে ভালো করে খাওয়ানো যাবে, ভালো করে পড়ানো যাবে, কিভাবে সন্তুষ্টিকরণ করা যাবে, সেই চেষ্টাতে ব্যস্ত থাকবে আশ্রমধারীরা। আর সমস্ত আশ্রমের যারা মুখ্য পদে থাকবে তাদের আবার সঙ্গে অনেক মহিলা থাকবে, আর তারাই হবে মাতব্বর। সেই মহন্ত বাবার কাছে গিয়ে কোনো সাধু গিয়ে যদি বলে যে বাবা আমার এই জিনিসের প্রয়োজন ছিল, তা সে চিন্তা করবে যে মহন্তানি কি বলবে। অতএব হে পরীক্ষিত, সমস্ত আশ্রমের মানে মালিক থাকবে হয়তো একজন সাধু রূপে ভণ্ড, কিন্তু সেই যে আশ্রমের মাতব্বর কারা থাকবে, ওই মহিলার, তারা যা বলবে মহন্ত একবারে মাথা নিচু করে গড় গড় করে তাই করবে। আর সমস্ত ব্যক্তির উদর পুরাণই হবে একমাত্র লক্ষ্য। আর চতুর্বিধ আশ্রমের আচার বিচার কিছুই থাকবে না, চাষবাস করলে ভালো করে ফসলও এই ধরতী মাতা প্রদান করবে না, আর সমস্ত কিছু বৃক্ষ মনুষ্য জীব জন্তু তারা ধীরে 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 হ্রস্বকায়া ছোট হয়ে আসবে। তারা পৃথিবীর ন্যায় এই পৃথিবীর তারা সমস্ত কিছু ভুলে তারা একে অপরের প্রতি কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে কার ক্ষতি করা যাবে সেই চেষ্টায় ব্যস্ত। মানে তখন এই প্রকার হবে যে আমি কেমন আছি তা নই, সেটাও উদ্দেশ্য নয়, আমার থেকে ও আগে বেরিয়ে যাচ্ছে, এটাই তার জ্বলন। অতএব ওর ঠ্যাংটা ধরে কি করে নিচের দিকে নামানো যায় সেই বুদ্ধি আর সেটাই জব তার। মানে আমি কি করতে পারছি তার কোনো ঠিক নেই, আমার মুখ দিয়ে শব্দ বেরোয় না, অন্য একজন যদি কথা বলছে তাতে জ্বলন হচ্ছে, এগুলো হচ্ছে অসাধু। মাৎসর্য পরায়ণতা, একজনের উৎকর্ষ একজনের প্রভাব বৈভব দেখে হিংসা, যাদের হয় তারা সাধু নয়। সাধু মানে তো আর নয়, সাধু মানে তিলক গলায় মালা খুব জপ করছে অথচ ভেতরটা শয়তানের কারখানা, ওরা সাধু না। সাধু কারা? সচ্চিত্ত কৃষ্ণতে সমর্পিত আত্মা, কৃষ্ণগত ভক্তগত প্রাণ, তারাই সাধু। আর লোকে যত বিদ্যা শিক্ষা করছে, যেমন আধুনিক যে সমস্ত ডিগ্রি অর্জন করছে, তার একমাত্র উদ্দেশ্য কি? যে ইনকাম করবে আর সেগুলো দিয়ে খাবে, খেয়ে আবার সেগুলো বিস্তার পরিণত করবে, এই হচ্ছে বিদ্যা। মানে পেট পুততে পারলেই সে বড় বিদ্যা, কিন্তু তা তো নয়, ছাত্রে এমন তো বলেনি। ও তো খেয়ে দিয়ে মানে পেট পুরল, আবার বিষ্ঠা রূপে পরিণত করে দিল শুকর কুকুর বিড়াল গাদা খচ্চর উট ব্যাঘ্র হরিণ সকলে তাই করছে। তাহলে মানুষের মধ্যে আর তার মধ্যে কি রইল? সে বড় বড় ডিগ্রি করেছে, আধুনিক যে সমস্ত ডিগ্রি করার পরে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? দুটো খেয়ে পায়খানা করে সে মারা যায়, এছাড়া ধর্মকর্ম কিছু থাকবে না। এই বিদ্যার কি দাম আছে? 3 পয়সা দাম নেই এই সমস্ত বিদ্যার। আর কুটুম্ব ভরণ পোষণই হবে দক্ষতা। কেউ যদি সাধুদের দুটো চাল ডাল কম্বল দেয়, তাহলে দেখবেন সেখানে সেই সঙ্গে সঙ্গে চাল ডাল কম্বল নিয়ে এসেছে, আর ধনী ব্যক্তিরা লোককে ঠকিয়ে যে অর্থ নিয়ে এসেছে তার সঙ্গে কিছু মিডিয়া মানে সাংবাদিক নিয়ে এসেছে, সাধুকে দিবে আর ফটো তুলে খবরের কাগজে দেবে, মানে যশ লাভের জন্য দান করা। কেবল দান দানাদি করবে। যদি কেউ কোনো ধর্ম করছে সে কি জন্য করবে? যে আমার যশ আমার প্রভাব বর্ধিত হবে। আর যে যত বড় দুষ্ট হবে যত বড় মূর্খ হবে সে হবে দেশের মন্ত্রী, একেবারে ছ্যাচোর মার্কা লোকগুলোই তখন মন্ত্রী হবে রাজা হবে, মূর্খ কোনো যোগ্যতা থাকবে না। আর প্রজাগণ তারা কি হবে? এই সমস্ত দুষ্ট রাজন্যবর্গেরা এমনভাবে কর মানে ইনকাম ট্যাক্স এমনভাবে চাইবে, সে সাধু মালা জপ করছে মাদুকুরি করছে তারও ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল কমপ্লিট করতে হবে। অথচ দেখা গেল কিছু সাধু কোথায় পাবে, গরিব ব্যক্তিরা কোথায় অর্থ পাবে? সে খেতে পাচ্ছে না অথচ বলল বছরে বছরে 30,000 টাকা করে দিতে হবে। সেই কর ভার পীড়িত হয়ে তারা কি করবে? এই শহর ছেড়ে যাতে সরকার তাদের নাগালের মধ্যে না পায় সে বনে জঙ্গলে গিয়ে উঠবে। কি করবে? নিজেই খেতে পায় না, আবার সরকারকে বছরে যদি 30,000 টাকা ইনকাম ট্যাক্স পে করতে হয় তাহলে সে খাবে কোথাতে? সে তখন ওই ভয়ে জঙ্গল আশ্রয় করবে, বনে গিয়ে বাস করবে। আর হে পরীক্ষিত, কখনো অনাবৃষ্টি হবে? কখনো বৃষ্টি হচ্ছে এতে এত পরিমাণে বৃষ্টি হবে যে ফসল টসল সব একেবারে নষ্ট করে দিয়ে চলে যাবে, ফসলের গোড়া পচে যাবে, বহুদিন জল জমে থাকলে ধান গম জব কিছু পাবে। আবার দেখা গেল কোনো কোনো বছর বৃষ্টির বও দেখা যাবে না, বৃষ্টির এক ফোঁটা বৃষ্টিও দেখা যাবে না, সমস্ত ফসল একবারে জ্বলে হলুদ বর্ণ হয়ে কদিন পরে শুকিয়ে মারা যাবে। অনাবৃষ্টিতে লোক না খেয়ে না দেয়ে তারা মৃতপ্রায় হবে, কিন্তু মরবেও না, মরলে তো শান্তি, মরবেও না। হে পরীক্ষিত, কখনো কখনো দেখা যাবে কোনো কোনো বছর ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা যে মানুষের বাঁচাই মুশকিল হয়ে যাবে। আবার কোনো কোনো বছর দেখা যাবে কি এত গরম যে চতুর্দিকে লু বইছে, মানুষকে এইভাবে কষ্ট পেতে হবে। সমস্ত জায়গায় বিবাদ, কথা নেই বার্তা নেই, শুধু বিবাদই আর বিবাদ। আর হে পরীক্ষিত, ক্ষুধা তৃষ্ণা ও ব্যাধি সন্তপ্ত হয়ে যাবে লোক, তাদের ক্ষুধা নিবৃত্তি হবে না, পিপাসা নিবৃত্তি হবে না, সমস্ত জায়গায় সমস্ত লবণাক্ত জল দেখা যাবে, খারি জল দেখা যাবে, সেই জল খেলে হবে অসুখ, আর তারা প্রায় সকলে ব্যাধিগ্রস্ত হয়ে উঠবে। হে পরীক্ষিত, সেই সময় কলির জীবের মানুষ 20-30 বছর তারা বেঁচে থাকবে, তারপরে তারা মারা যাবে। শুকমুনি বলছেন, হে পরীক্ষিত, কালের ক্ষমতা অপরিসীম, এবং কালের ক্ষমতা, এই কালের যে গ্রাস, সেই তার কবল থেকে কেউ কখনো মুক্তি পায় না। কলিকালে ধর্ম, সত্য, পবিত্রতা, দয়া, আয়ু, বল ও স্মরণ শক্তি উত্তরোত্তর একেবারে হীনবল হয়ে পড়ে, কাউকে কিছু বললে ওর মনেই থাকবে না, স্মরণ শক্তি বিনষ্ট হবে। কলিযুগে ধনাঢ্য ব্যক্তিগণই কুলীন, সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃত পাবে, অথচ তারা নোংরা। তখন ধর্ম ও ন্যায় ব্যবস্থাকে সানুকূল করবার জন্য ক্ষমতার অপব্যবহার হতে দেখা যাবে। আর বিবাহ আদি বিষয়ে যুবক যুবতীর পারম্পরিক আসক্তি কুল শীল এবং যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। কোন চামার, সে হয়তো বড় ডিগ্রি করেছে, সে এক ব্রাহ্মণের মেয়েকে বিবাহ করবে, মানে কোনো প্রকার কিছু থাকবে না, যে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সেগুলো নোংরা নোংরা কাজ করে বেড়াবে। আর ব্যবহারিক নৈপুণ্য নির্ধারণে সত্য ও ধর্মপরায়ণতার স্থলে প্রতারণাই অগ্র অধিকার পাবে। এই ধর্মযাজন যারা করছে, যে যত নষ্টের গোড়া হবে সে বড় সাধু হয়ে উঠবে। নারী পুরুষের উৎকর্ষের আধারশীল ও সংযম না হলে কেবল রতিক্রিয়া হয়ে যাবে। গুণ ও স্বভাবে পরিচিত না হয়ে ব্রাহ্মণ শুধুমাত্র যজ্ঞ উপবীত ইত্যাদি ইত্যাদি ধারণ করে তারা ওটাই রাখবে। আর প্রজাকুল ক্ষুধা তৃষ্ণার তাড়নায় ক্লেশ ভোগ করবে ও ভাবনা চিন্তায় তারা জর্জরিত হয়ে থাকবে। সাধারণ মানবগুলো তো না খেয়েই তারা মৃতপ্রায় হয়ে থাকবে। পরীক্ষিত, কলিকাল দোষদুষ্ট প্রাণীদেহ খর্বকার, ক্ষীণ ও রোগগ্রস্ত হতেই থাকবে। আর বর্ণাশ্রম ধর্মের পথ প্রদর্শক বেদমার্গ মৃতপ্রায় হবে, কেউ বেদ আদি আর কেউ কখনো কিছু মানতে চাইবে না। ধর্মে ভণ্ডদের আধিপত্যে ভ্রষ্টাচার বাড়তে থাকবে, এদিকে সাধু, আবার ভেতরে ভেতরে দেখা যাবে কি সব বিদেশে নারী পাচার করছে, এখনই দেখা যাচ্ছে। আর নরপতিগণ দস্যু লুণ্ঠনকারী রূপে আবির্ভূত হবে, মানুষ চৌর্যবৃত্তি, মিথ্যাচার, নিরীহদের হিংসা ও আদি আদি কুকর্ম দ্বারা জীবিকা নির্বাহে যুক্ত হবে। আর চতুর্বিধ বর্ণের আচরণ শূদ্র সম হয়ে যাবে। গোজাতি আকৃতিতে ছাগল সমতুল্য হয়ে যাবে, ছোট ছোট ছাগলের মতন গরু হয়ে যাবে। দুগ্ধ প্রদানের পরিমাণও ভয়ানকভাবে কমে যাবে। বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের ত্যাগী ব্যক্তিগণ তারা ত্যাগ ভুলে গৃহবাসী হয়ে গৃহস্থ সম আচরণে প্রবৃত্ত হবে। যাদের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ কেবল তাদেরই আত্মীয় বলে স্বীকৃত করে দেওয়া, তাছাড়া সব পর। তন্দুল, যব, গোধূম, কৃষজাতাদি সামগ্রী আকারে খর্বকার হয়ে যাবে, সব কিছু ধীরে ধীরে ছোট হয়ে আসবে। হে পরীক্ষিত, এর থেকে বেশি আর কি বলবো? কলিযুগের শেষ প্রান্তে মানুষের স্বভাব গর্দভসম দুঃসহ হয়ে উঠবে, তাদের ব্যবহার গাধার মতো হয়ে উঠবে, একে অপরকে সম্মান দেবে না, লঘুগুরু জ্ঞান থাকবে না, একেবারে সবসময় যেন এক অশান্তি লেগে থাকবে। তারা বস্তুত সংসারের ভারবাহক ও সম্পূর্ণরূপে বিষয়ী হয়ে যাবে। এইরূপ দুঃসহ পরিস্থিতিতে ধর্মরক্ষা হেতু সত্যগুণ ধারণ করে স্বয়ং ভগবান অবতার গ্রহণ করবেন। যখন সমস্ত প্রজাকুল, সমস্ত ভক্তগণ, মহাত্মাগণ, সৎ ব্রাহ্মণগণ, কিছু তো থাকবে, তা না হলে পৃথিবী টিকবে না, তারাও দুঃখিত হয়ে প্রভুকে বারংবার মানে প্রার্থনা করবেন যে প্রভু আপনি কিছু করুন, এখন যে সময় প্রভু আর কিছু হচ্ছে না, কিছু করা যাচ্ছে না, সমস্ত ভক্তগণের আরতিতে তখন কি হবে? তখন সম্বল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনা ভবনে বিষ্ণু যশস কল্কি প্রাদুর্ভবিষ্যতি, সেই ভক্তগণের আরতিতে সেই সময় সম্বল গ্রামে বিষ্ণুযশ নামক এক প্রকৃত ব্রাহ্মণ জন্মগ্রহণ করবেন, যার পরম্পরা মনু মহারাজের আমল থেকে চলে আসছে। এখন ওই একজনই বেঁচে রয়েছে, তাদেরই বংশে এই বিষ্ণুযশ নামক যে প্রকৃত ব্রাহ্মণ, তারই মানে গৃহে উদারচিত্ত সেই ভগবত ভক্তিতে পরিপূর্ণ তারই গৃহে ভগবান কল্কি রূপে এই ভগবানের আগমন হবে। বল কল্কি ভগবান কি জয়। এবারে হে পরীক্ষিত, সেই কল্কি ভগবান অবতীর্ণ হয়ে তার এক দিব্য ঘোড়া, দেবদত্ত নামক এক দিব্য ঘোড়া থাকবে তার সঙ্গে। সেই ঘোড়ার জ্যোতি বড় বিশাল, আর সেই কল্কি ভগবানের জ্যোতির কথা আর আমি কি বর্ণনা করব। তিনি কি করবেন? তীক্ষ্ণধার তরোয়ারি গ্রহণ করবেন, আর দেবদত্ত নামক সেই শ্বেত অশ্বে আরূঢ় হয়ে তিনি সমস্ত পৃথিবীর যে সমস্ত দুরাত্মা রাজন্যবর্গ, যে সমস্ত দুর্বৃত্ত ও আসুরিক স্বভাব সম্পন্ন মানব, তাদেরকে একবারে গিয়ে তাদের গলাগুলোকে বিচ্ছেদ করে দেবে। তার এত প্রভাব, এত শক্তি যে সে সময় সরকার তাকে কিছু করতেই পারবেন। সকলকে উপেক্ষা করে সে সমস্ত জায়গায় ভ্রমণ করে এই পৃথিবী পর্যটন করে সমস্ত কিছু একবারে বিধ্বংস করে দেবে। এইভাবে তিনি যখন সকলকে যখন হত্যা করবেন, সমস্ত দুষ্টগণকে বিনাশ করবেন, সে সময় সত্যযুগ, সেই প্রভুর আগমন মানে সত্যযুগ আগমন হয়ে যায়। যদা চন্দ্রস্য সূর্যস্য তথা তিষ্য বৃহস্পতি একরাশৌ সমেষন্তি তদা ভবতি যৎকৃতম। সেই সময়টা কি? যখন চন্দ্র, সূর্য, বৃহস্পতি এক সময়ে একসঙ্গে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং একই রাশিতে অবস্থান করবে, তখন সত্যযুগের সূচনা হবে। তা ঠিক সেই সময়েই এই সত্যযুগ এসে উপস্থিত হবে। বল সত্যযুগ কি যায়, বল কল্কি ভগবান কি যায়। অতএব সেই কল্কি ভগবান তিনি কি করবেন? তিনি আবার সুন্দরভাবে তিনি এই পৃথিবীকে, পৃথিবীতে ধর্ম সংস্থাপনা করে দেবেন। সত্যকাল আসলে, সত্যযুগের আগমন হওয়াতে মানুষ ধীরে ধীরে সত্যবাদী হয়ে উঠবে, ন্যায়পরায়ণ হয়ে উঠবে, তাদের সুন্দর দিব্য শরীর প্রাপ্ত হবে। তারপরে সেই কল্কি ভগবান তিনি পুনরায় এই মানে ধর্ম সংস্থাপন করে তিনি অন্তরিত হবেন। বল কল্কি ভগবান কি জয়। এবারে ঠিক সে সময় কি হবে? কল্কি ভগবান তিনি যে চলে গেলেন, আর সেই সত্যযুগের ধর্মপ্রচারক কারা হবে? যারা এই কলিতে টিকে থেকে হরিভক্ত যাজনশীল এবং ভজন পরায়ণ মহাত্মাগণ সেই সত্যযুগের উপদেষ্টা হয়ে সকলকে উপদেশ প্রদান করবে, তারাই শ্রেষ্ঠ। এইভাবে তিনি কল্কি ভগবানের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করতে করতে বলছেন যে হে পরীক্ষিত, একমাত্র মানে এই কলির একটা বিশেষ গুণ আছে, জানো তো কি গুণ? তুমি জানো সেটা, তাও আমি তোমাকে বলছি। কলৌ দোষ নিধে রাজন নস্তি এক মহান গুণা কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। পরীক্ষিত, এই কলির দোষের কোনো অন্ত নেই, দোষের কোনো শেষ পাওয়া যায় না, এর এত দোষ। কিন্তু এই কলিতে একটা বিশেষ গুণ আছে কলিযুগে, সেটা হচ্ছে কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কেউ যদি সেই কেশবের কীর্তন করে, কেশবের গুণগ্রাম শ্রবণ করে, কেশবের কথা বলে, কেশবের লীলা কথা হৃদয়ে চিন্তন করে, তাদেরকে কলি স্পর্শ করতে পারে না। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। হে পরীক্ষিত, কৃতে যধ্যায়তে বিষ্ণু, সত্যযুগে ধ্যান, ত্রেতায়াম যজতে মখৈ, ত্রেতাযুগে যজ্ঞ, দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে প্রভুর সেবা অর্চনা আদি নিয়ে থাকলে প্রভুকে পাওয়া যায়, সত্যে ধ্যান যোগ অবলম্বন করে প্রভুকে পাওয়া যেত, ত্রেতায় যজ্ঞ করে প্রভুকে পাওয়া যেত, দাপরে অর্চনাদির দ্বারা প্রভুকে পাওয়া যেত, আর কলিতে কলৌ তদ্ধরি কীর্তনাৎ, এই কলিযুগে কেবলমাত্র নাম সংকীর্তনের দ্বারাই প্রভুকে পাওয়া যায়। হে পরীক্ষিত, কলির আয়ু কতটা জানো? 432,000 বছর। তার মধ্যে তো কলির এখন ভোর, তাতেই এই অবস্থা, তাহলে তখন কি হতে পারে? অতএব একমাত্র হরিনামের দ্বারাই কলিতে মুক্তি পাওয়া সম্ভব, প্রভুকে পাওয়া সম্ভব, প্রভুর কথা শুনে প্রভুকে পাওয়া সম্ভব, এতদ ব্যতি রেখে প্রভুকে পাওয়া অসম্ভব। আর হে পরীক্ষিত, সেই যে সত্যযুগে লক্ষ লক্ষ বৎসর তপস্যা করতে হতো, দাপর যুগে হাজার হাজার বৎসর ধরে যজ্ঞ করতে হতো, দাপরে সেখানেও বহুকাল ধরে প্রভুর সেবা পূজা করে প্রভুকে সন্তুষ্ট করতে হতো, তাদের থেকেও আরো বেশি গুণ হচ্ছে এই কলিযুগে, যে কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। এই কলিযুগে জন্ম পাওয়ার জন্য বড় বড় মনীষীগণ দেবতাগণ তারা পর্যন্ত লালায়িত। এই কলিতে জন্মগ্রহণ করে কেবল নাম করলেই হবে, নামের প্রচার করলেই হবে, নামই সর্ববিষ্ট প্রদানকারিণী। দেখুন, সেই ব্রহ্মাজি তিনি অপরাধ করলেন, তাই প্রভুর নির্দেশ অনুযায়ী তিনি নামাচার্য হরিদাস রূপে তিনি কি করলেন, নামের প্রচার করলেন, নামের প্রসার করলেন। তিনি নিত্য প্রতি মানে 300,000-এরও কিছু বেশি নাম করতেন। হরিদাস ঠাকুর মহাশয় তিনি 1 মাসে 1 কোটি নাম করতেন। তার কোটি নামের সংকল্প ছিল যে 1 মাসে আমাকে 1 কোটি নাম করতে হবে, তাই কোনোটা মনে মনে কিছু নাম ঈষৎ ঈষৎ শব্দ হবে, আবার কোনো নাম সমস্ত বৃক্ষ লতা পশু পক্ষী মানবগণকে উদ্ধার করার জন্য তিনি উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করত। এই হরিনামের এমনই মহিমা দেখুন সেই বড় বাবা রাধারমণ চরণদেব বাবা, তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন শুধু নামের প্রভাবে। তিনিও নামের প্রচার করেছেন। আমাদের পরম পূজনীয় শ্রী রামদাস বাবাজি মহারাজ, তিনি দেখুন সর্বত্রই কত কষ্ট করে গ্রামে গঞ্জে গিয়ে তিনি নামের প্রচার করেছেন। তা কলিযুগে একমাত্র যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে নাম। নামের প্রভাবে সব কিছুই হওয়া সম্ভব। এই কলিযুগে যারা নাম করবেন তারা ধন্য, যারা নামের প্রচার করবেন তারা ধন্য, যারা এই নামের ব্যাখ্যা মানে হরিকথা শ্রবণ করবেন তারাও ধন্য, তাদেরকে কলি সংস্পর্শ করতে পারবেই। তা হে পরীক্ষিত, একমাত্র নামের সাশ্রয় নিলে তাকে এই কলি তাকে স্পর্শ করতে পারবেন। তাছাড়া এই কলিযুগে না দ্রব্য শুদ্ধি আছে, না কোনো খাদ্য পদার্থ শুদ্ধ আছে। ঘৃত বলা হয়েছে অমৃত, কিন্তু যে ঘৃত স্পর্শ করলে বোধ হয় গঙ্গায় ডুব দিতে হবে কতবার তার কোনো ঠিক নেই, এমনভাবেই ঘৃত উৎপাদিত হচ্ছে, উৎপাদন হচ্ছে। খাদ্যের কোনো বিচার নেই। এখন তো কলির কেবলমাত্র সকাল, এখনো মাধুকরি করতে গেলে তাও চলে যাচ্ছে, এরপরে মাধুকরিও করা যাবে না, সমস্ত কিছু অশুদ্ধ হয়ে যাবে। তাই কেবলমাত্র খেয়ে না খেয়ে রণে বনে জনে জঙ্গলে থেকে কেবল হরিনাম করতে পারলেই অনায়াসে মুক্ত হয়ে যাবে। তারপরে তিনি চার প্রকার প্রলয়ের বর্ণনা করলেন বিশদরূপে একটি অধ্যায়। চার প্রকার প্রলয়ের মধ্যে নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয়, আত্যন্তিক প্রলয় ও নিত্য প্রলয়। প্রলয়ের অনেক ভাগ, যেমন আমরা আগামী কল্ল শ্রবণ করব সেই মার্কণ্ডেয় চরিত্র, তা সেগুলো হচ্ছে সাময়িক প্রলয়, সেগুলো বিশেষ কোনো প্রলয় নয়। ভক্তকে তিনি নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রভু সেই সমস্ত প্রলয়গুলো দর্শন করান। তা এই প্রলয় আবার কেমন দেখো, যখন একেবারে ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হয়, ব্রহ্মাজির যখন ঘুম আসে তখন একটা প্রলয় হয়। তা সেই প্রলয় সে কি হয়, প্রথমে তো অনাবৃষ্টির কারণে চতুর্দিকে রৌদ্র, শত শত বছর পর্যন্ত শুধু রৌদ্রই বর্ষণ হয়। রৌদ্র এত পরিমাণে তেজ ধারণ করে যে দেখতে দেখতে চতুর্দিকে একেবারে সব শুকিয়ে আর কোনো জীব জন্তু কিছু থাকে না। তারপরে কি হচ্ছে, অনন্তদেব তিনি আবার নিঃশ্বাস ত্যাগ করতে থাকেন গরম, তাতে স্বর্গ এই মর্ত এবং নিচের যে সাতটি লোক সেগুলো জ্বলতে থাকে শত শত বছর পর্যন্ত। হে পরীক্ষিত, সেই সঙ্গে সূর্যেরও একেবারে সাংঘাতিক তেজ, তেজে তেজে এই পৃথিবীর আকার হয়ে যায় লাল, চতুর্দিকে দেখলে মনে হবে যেন সেখান থেকে আগুনের লাভা উত্থিত হচ্ছে। কোনো জীব জন্তু কিচ্ছু থাকে না, আর চতুর্দিকে যখন আগুন জ্বলতে থাকে সমগ্র ব্রহ্মমণ্ডল মানে আকাশটা ধুলিতে ভরে যায়, চতুর্দিকে ধুলো আর ধুলো, আর অনন্তদেবের সেই নিঃশ্বাস শত বছর পর্যন্ত ওইভাবে চলতে থাকে, তাতে এই স্বর্গ মর্ত এবং নিম্নস্থিত সাতটি যে লোক, অতল বিতল সুতল মহাতল রসতল আদি আদি, তারা সব একেবারে মানে তাদের মাটি পুড়ে সেখানে অগ্নিকাণ্ড বধ। তারপরে প্রভুর ইচ্ছায় কি হয়, সেখানে সম্বর্তক বলাকাদি যে মেঘ আছে যেগুলো প্রলয়কালীন মেঘ, তারা এসে হাতির সুরের ধারার ন্যায় আবার শত বছর বর্ষণ করে। হাতির সুরের ধারার ন্যায় এই যে এই লোকে যে বৃষ্টি হয় এগুলো তো সাধারণ বৃষ্টি চাষকে পরিপক্ক করার জন্য, চাষ সুন্দর হবে সেজন্য, কিন্তু প্রলয়কালীন মেঘ কিন্তু আলাদা। তাদের বর্ষার ধারাটা হয় একেবারে ভীষণ হাতির সুরের ধারার ন্যায়। সে যদি মোটামুটি দু ঘন্টা হয় তাহলে এই পৃথিবী জলে পরিপূর্ণ করে দেবে। তা সেখানে 100 বছর আবার ওই প্রকার বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টি আরম্ভ হলে সেখানে দেখতে দেখতে এখানে আর কিছু দেখা যায় না, জলরাশিতে পরিপূর্ণ। এইভাবে তিনি আত্যন্তিক প্রলয়াদির বর্ণনা করলেন। বর্ণনা করার পরে পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, আজ আমি তোমাকে সপ্ত দিবস ব্যাপী হরিকথা শ্রবণ করিয়েছি। দেখো, আমি যে এত রাজন্যবর্গের চরিত্র বর্ণনা করেছি, এত এত স্কন্ধের, ভুবন কোষ, সপ্তদ্বীপের বর্ণনা ইত্যাদি ইত্যাদি আমি তোমাকে শ্রবণ করণান্তর পর সেই যে দশম স্কন্ধক্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা বর্ণন করে শ্রবণ করিয়েছি। দেখো, কেউ যদি এই প্রভুর কথা শ্রবণ করে তাহলে তার প্রভুর চরণে অহৈতুকি প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। আর হে পরীক্ষিত, কেউ যদি সম্পূর্ণ শুনতে সক্ষম না হন তাহলে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অন্তর্ধান লীলা যদি শ্রবণ করেন তাহলেও সে প্রভুকে প্রাপ্ত। আর হে পরীক্ষিত, তুমি যে শুদ্ধ অন্তকরণ দিয়ে সুন্দরভাবে এই সপ্ত দিবস ব্যাপী অহর্নিশি তুমি যে অনাহারি থেকে প্রভুর কথা শ্রবণ করেছ, যত যত কথা আমি বলেছি এটাকে বলা হয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়। আমি তোমাকে এই সপ্ত দিবস ব্যাপী এই কথা শ্রবণ করিয়েছি, এই ভাগবত শ্রবণ করিয়েছি, একটাও বাইরের কোনো কথা আমি তোমাকে বলি। কেন জানো তো, এই ভাগবত যারা শ্রবণ করে তাদের ইহজগতে আর অন্য কিছু ভালো লাগবে না। প্রভুর কথা যারা শ্রবণ করে তাদের ওই ভেকের জিহ্বার ন্যায় গ্রাম্য কথা শুনতে তাদের ভালো লাগে না। তা হে পরীক্ষিত, আমি তোমাকে এত এত কথা শ্রবণ করিয়েছি, তুমি আমাকে ঋষিদের সহানুভূতিতে আমাকে লক্ষ লক্ষ প্রশ্ন করেছ, পশুবুদ্ধি ইমাম জহি, যারা এই ভাগবত শ্রবণ করণান্তর পরেও যারা বলে যে আমি বোধহয় মরব, তাদের কিন্তু বুঝতে হবে ভাগবতের জ্ঞান হয়নি। এই ভাগবতে এত এত কথা, এত এত রাজন্যবর্গদের কথা পুনঃ পুনঃ উত্থিত হয়েছে। কেন? যে মৃত্যু তো অনিবার্য, কিন্তু জেনে রেখো আত্মার কোনো মৃত্যু নেই, সে অবিনাশী, অমর, প্রভুর অংশ, তার কোনো বিনাশ নেই। হে পরীক্ষিত, যেমন কেউ কি করে একটি জীর্ণ বস্ত্র, মানে পুরাতন, সেটা খারাপ হয়ে গেছে, সেই বস্ত্র ত্যাগ করে একটি নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তদনুরূপ আত্মা জীবের কর্মানুসারে আরেকটা শরীর প্রাপ্ত হয় সেই নূতন বস্ত্রের মতন। সেখানে কি হয়, সে আবার কর্মানুসারে আরেকটা শরীর প্রাপ্ত হয়। অতএব আত্মার কোনো মৃত্যু নেই। মৃত্যু হচ্ছে কিসে? মৃত্যু হচ্ছে এই জাগতিক যে শরীর, সেই শরীরটারই পতন হয়, আত্মার কোনো মৃত্যু হয় না। তিনি অমর, তিনি শাশ্বত, তিনি সত্য, তিনি নিত্য, তার মৃত্যু হয় না। অতএব তোমার মৃত্যু হবে এই প্রকার চিন্তা করো না। তোমাকে যদি লক্ষ লক্ষ তক্ষক এসেও দংশন করে তথাপি তোমার মৃত্যু হবে না। তুমি তো আমাকে এতাবন কাল এই সপ্ত দিবস পর্যন্ত তুমি আমাকে লক্ষাধিক প্রশ্ন করেছ, এবারে আমি তোমাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, শোনো মন দিয়ে। সমস্ত ঋষিকুল তারা একেবারে জড়সড় হয়ে বসলেন। পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী আজ একটা প্রশ্ন করবেন, আর পরীক্ষিত মহারাজ লক্ষ লক্ষ প্রশ্ন করে চলেছেন, তা শুকদেব গোস্বামী একটা প্রশ্ন করবেন কি, সকলে শোনার জন্য একেবারে কর্ণকে উদ্বেলিত করে রেখেছে। শুকমুনি বলছেন, রাজন তম মরিষ্যতি, হে রাজন তুমি মরবে। পরীক্ষিত মহারাজ এক কথায় বলছেন যে হে গুরুদেব, আমার তো জন্মই হয়নি, তা আমি মরব কোথার থেকে? বলছেন ঠিক আছে, আমি যে আজ সপ্ত দিবস ব্যাপী তোমাকে এই ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছি, তার জ্ঞান তোমার মধ্যে যথেষ্ট রূপে এসেছে, অতএব আমার আর এখন থাকার প্রয়োজন নেই, আমি এখন তাহলে চলি। এবারে শুকমুনি যার জন্য প্রস্তুতি নিয়েছেন, ঠিক সে সময় পরীক্ষিত মহারাজ কি করলেন, তাকে ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন। পূজন করার পরে তিনি আরতি করলেন, আরতি করার পরে দণ্ডবত প্রণাম করলেন। সমস্ত ঋষিকুল সেই শুকমুনির আরতি দর্শন করছিলেন দাঁড়িয়ে। তারপরে সকলে একে অপরকে মানে শুকমুনিকে বারংবার প্রণাম করছেন। প্রণাম করার পরে সেই শুকদেব গোস্বামীপাদ তিনি কি করলেন, সেই পরীক্ষিত মহারাজের সম্মুখে তথা ঋষিবৃন্দের সম্মুখে কয়েক পা মাত্র এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দূরে গেলেন না, সর্বসমক্ষে তিনি সেখানে লীন হয়ে গেলেন, অন্তরিত হয়ে গেলেন। বল শুকদেব গোস্বামী পাত কি যায়, বল পরীক্ষিত মহারাজ কি যায়। এবারে শুকমুনি তিনি চলে গেলেন। পরীক্ষিত মহারাজ এই ভাগবতীয় জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি উত্তর দিকে মুখ করে কুশাসনপরি বিরাজমান হয়ে তিনি প্রভুর ধ্যানে ধ্যায়িত হয়েছেন, প্রভুর সঙ্গে মনকে সংযুক্ত করে আনন্দে বিভোর হয়ে উঠে। পরীক্ষিতের মাতা দেবী উত্তরা তিনি শুনতে পেলেন, সমস্ত ঘটনা তিনি জানলেন। তিনি রোদন করতে করতে ছুটে এসে প্রভু মানে পরীক্ষিত সমীপে এসে বলছেন, হে পুত্র, তুমি আজ মায়ার বন্ধনকে কাটিয়ে তুমি প্রভুর ধামে যেতে চলেছ। এ তো অতি উত্তম কথা, কিন্তু তুমি তোমার গুরুদেব শুকমুনির নিকট হতে যে ভাগবত সংহিতা হৃদয়ে ধারণ করেছ, আমাকে তার সারাংশ শ্রবণ করাও। এবারে তার সারাংশ পরীক্ষিত মহারাজ নিজ মাতা উত্তরাকে শ্রবণ করালেন। যা শ্রবণ করালেন ঠিক সেটাই হচ্ছে আমাদের শ্রীল সনাতন গোস্বামী পাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। হেন গ্রন্থ আর ত্রিভুবনে পাওয়া যায় না, সিদ্ধান্ত গ্রন্থ বলে বলা হয়েছে। তা পরীক্ষিত মহারাজ যে যে কথা বলেছিলেন উত্তরা দেবীকে নিজের মাকে, সেটাই হচ্ছে সম্পূর্ণ বৃহৎ ভাগবতামৃত, যা অমৃততুল্য গ্রন্থ। আমিও পরম পূজ্য বাবার কৃপায় আমি তা মানে যৎকিঞ্চিত এখানে আলোচনা করেছিলাম এবং আস্বাদনও করতে পেরেছিলাম। অপূর্ব গ্রন্থ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা করেছেন যে হেন গ্রন্থ ত্রিভুবনে নাই, যা সিদ্ধান্তে পরিপূর্ণ। এবারে পরীক্ষিত মহারাজের সময় এসেছে, তক্ষক তিনি আসছিলেন। আস্তে আস্তে সেখানে কাশ্য ব্রাহ্মণের থেকে তিনি এক অলৌকিক ঘটনা ঘটল। এই কাশ্যপ ব্রাহ্মণ তিনি একটু আবার ধন পিপাসু ব্রাহ্মণ ছিলেন। তিনি চিন্তা করছেন, আমি হলাম ওঝা মানে বৈদ্য, আমি বৈদ্য, আমি পরীক্ষিত মহারাজকে তক্ষক দর্শন করে তার প্রাণ নাশ হলে আমি তাকে পুনরায় জীবিত করব। তার পরিবর্তে আমাকে সম্রাট অর্থ তো দেবেই, অতএব সেই শৃঙ্গী কর্তৃক সাপ শাপিত হয়েছে, তার সাপ তাকে মৃত্যু প্রদান করবে, আমি গিয়ে আমার বৈদ্যবিদ্যা দিয়ে তাকে জীবিত করব। কিন্তু সেখানে এক ঘটনা ঘটল, কাশ্যপ ব্রাহ্মণ মানে কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ ইতি কাশ্যপ, তা সেই কাশ্যপ ব্রাহ্মণের সঙ্গে পথে দেখা হয়েছে এই তক্ষকে দেখা হয়েছে। তক্ষক বলছে, কি হে ব্রাহ্মণ, তুমি কোথায় যাও? বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলছেন, কেন, আমি ওই পরীক্ষিত মহারাজকে দংশন করে তাকে ভস্মীভূত করে ফেল। বলছেন, আমিও যাচ্ছি তোমার ওই ভস্মীভূত হওয়ার পরে আমি তাকে প্রাণ দান। এখানে তক্ষকের দোষ এই যে তক্ষককে মারার জন্য পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয় সর্পেষ্ঠি যজ্ঞ করেছিলেন, তার দোষটা কোথায় এখানে আমরা শুনে রাখি, তাহলে আগামী দিন আস্বাদন করতে আরো সুবিধা হবে। তার দোষ হচ্ছে কি, সে দংশন করে চলে যেতে পারত কিন্তু তা গেল না। সে তখন কাশ্যপ ব্রাহ্মণকে বলছে যে, হে কাশ্যপ ব্রাহ্মণ, তুমি আমার বিষের উগ্র তেজের সঙ্গে পরিচিত নও। বলছেন, আরে আপনি তো আপনি, আমি যে কোনো সাপের বিষকে সে যদি মারা যায় ভস্মীভূত হয়ে যায় তথাপি জীবিত করতে পারি। বলছেন, তাহলে তোমার বিদ্যাও আমি পরীক্ষা করি। সামনে এক বিশাল বৃক্ষ ছিল, তক্ষক গিয়ে সেই বৃক্ষে গিয়ে ছোবল মারল। ছোবল মারার সঙ্গে সঙ্গে সেই বৃক্ষটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, একেবারে শুকিয়ে গেল, মানে ভস্মীভূত হয়ে গেল। একজন কাঠুরিয়া ওই বৃক্ষে, ওই তখনকার দিনে ধর্মও ছিল তো, সকলেই জীবন্ত গাছকে কেটে শহর বানাত, সেই এক ব্যক্তি ওই বৃক্ষে থেকে কি করছিল, শুকনো শুকনো গাছের কাঠগুলো ভেঙে ভেঙে নিচে ফেলছিল। সে ওই গাছের মাথায় বসে তক্ষক আর কাশ্যপ ব্রাহ্মণের এই সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছে। এবারে সেই যে তক্ষক সেই বৃক্ষকে দংশন করল, সেই সঙ্গে সঙ্গে সেই যে কাঠুরিয়া সেও মারা গেল সঙ্গে সঙ্গে। এবারে তক্ষক বলছে, হে ব্রাহ্মণ, এবার তুমি তোমার বিদ্যা প্রয়োগ করে এটাকে বাঁচাতে পারলে তো বুঝবো যে তুমি কিছু জানো। বলছে, ঠিক আছে, তুমি আমার চমৎকারিতা প্রদর্শন করো। এবারে তিনি এমনভাবে মন্ত্রপুত করে যা ক্রিয়াকর্মের দ্বারা তিনি যা করলেন, সঙ্গে সঙ্গে সেই ভস্মীভূত বৃক্ষটা পুনরায় একেবারে হরা ভরা হয়ে একেবারে সুন্দর রূপ ধারণ করলো, আর সেই যে উপরে ছিল কাঠুরিয়া সেও আবার বেঁচে উঠল। কি আশ্চর্য! তাতে তক্ষক বড় আশ্চর্য হয়ে গেল। একটা কাউকে মেরে ফেলা সহজ, তাকে জীবিত করে যে সে আরো বড়। তখন দুজনের মধ্যে একটি পরামর্শ হল, তক্ষক ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, তুমি পরীক্ষিত মহারাজকে জীবিত কেন করতে চাও? বলছেন যে আমি তার থেকে অর্থ পাব। বলছেন, আমি তোমাকে উৎকোচ দিচ্ছি, তোমাকে আমি এত পরিমাণে ঘুষ দেব যে তোমাকে সারা জীবন আর কারো কাছে কিছু চাইতে হবে। বলছেন, ঠিক আছে দাও। তাকে প্রচুর স্বর্ণ মুদ্রা অলংকার আদি দিয়ে দিলেন তক্ষক। এটা তক্ষকের দোষ? তক্ষকের কি প্রয়োজন ছিল যে ওই ব্রাহ্মণকে ঘুষ দেওয়ার? সে ঋষি শাপাগ্রস্ত হয়েছে, তক্ষক গিয়ে দংশন করে চলে যাক, তারপরে যা হলো তা হলো, তার কি প্রয়োজন ছিল? এটাই হচ্ছে দোষ তক্ষকের। তক্ষক তাকে অনেক উপঢৌকন উৎকচ স্বরূপে দিয়ে তাকে সেখান থেকে বিদায় দিলেন। বলছেন, তুমি পরীক্ষিতকে বাঁচাবে না, তুমি পরীক্ষিতকে বাঁচাবে না, সেজন্যই আমি তোমাকে এত অর্থ দিয়ে দিলাম। কাশ্যপ ব্রাহ্মণ উৎকোচ প্রাপ্ত হয়ে তিনি কেটে পড়ল। পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয়কে যখন মন্ত্রীরা এই কথা বলেছিলেন, তিনি প্রথমে বিশ্বাস করেন, বলছেন যে আপনারা কি করে জানলেন? তো ওই যে কাঠুরিয়া ছিল, সাক্ষাতে দেখেছে, বলছেন ওই কাঠুরিয়া এসে আমাদের বলেছে। তখনই তিনি সর্পেষ্টি যজ্ঞটা করবেন। যাক, সেটা তো আগামী দিনের প্রসঙ্গে আমরা পূর্ণরূপে শ্রবণ করব। তক্ষ এবারে এসে তিনি কি করলেন? পরীক্ষিত মহারাজ প্রভুর ধ্যানে ধ্যায়িত। ঠিক সেই সময়ে এসে পরীক্ষিত মহারাজের পদে এসে সে দংশন করার সঙ্গে সঙ্গে সেখানে সঙ্গে সঙ্গে সে এক ছাইয়ের ঢিবি হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল, আর তক্ষ সেখান থেকে কেটে পড়ল। বল পরীক্ষিত মহারাজ কি যায়। আর এই হরিকথা শ্রবণের ফলে যদিও তিনি অনেক সংস্কারী রাজা ছিলেন, মাতৃ গর্ভে উত্তরার গর্ভে প্রভুই তাকে প্রাণদান করেছিলেন, তিনি সাধারণ কেউ নন, কিন্তু এই হরিকথা অতি নগণ্য জঘন্য ব্যক্তিও যদি শ্রবণ করেন তিনিও পরীক্ষিতের গতি লাভ করবেন। এবারে একদিকে তক্ষকে সে দংশন করার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের শরীর তিনি ছেড়ে দিলেন, আর হরির দূতগণ বিষ্ণু পার্শ্বদগণ তারা এসে সঙ্গে সঙ্গে রথ নিয়ে সেখানে এলেন। তাদের সংস্পর্শ মাত্রেই পরীক্ষিত মহারাজের সেই যে আত্মা, তাদের সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পরীক্ষিত মহারাজ শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে একেবারে পীতবসনে পীতবসন পরিহিত হয়ে তিনি সেই রথে বসলেন। আর সমস্ত পার্শ্বদগণ প্রভুর গুণগ্রাম করতে করতে পরীক্ষিত মহারাজের জয় দিতে দিতে তারা পরীক্ষিত মহারাজকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। বল পরীক্ষিত মহারাজ কি জয়। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজ মানে ভগবানের সারূপ্য গতি প্রাপ্ত হয়ে তিনি বৈকুণ্ঠের পথে চললেন। অপরদিকে সেই যে পরীক্ষিত মহারাজের পুত্র, চার পুত্রের মধ্যে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ এবং রাজসিংহাসন প্রাপ্ত হয়েছিলেন জনমেজয়, তিনি সেই মহাভারতের কালে তার কিছুকাল পূর্বে তিনি সমস্ত মন্ত্রী অমাত্যদের ডেকে বললেন যে আমি আমার পিতার চরিত্র সম্পূর্ণরূপে শ্রবণ করতে চাই, তার মৃত্যু পর্যন্ত আমি পূর্ণরূপে শ্রবণ করতে চাই। তার মন্ত্রীগণ তিনি কিভাবে যুধিষ্ঠির মহারাজ আদির থেকে রাজ্য প্রাপ্ত হয়েছিলেন তৎসমুদায় বর্ণন করলেন, এবং তিনি রাজা হয়ে কেমনভাবে রাজ্য পরিচালনা করলেন তা তিনি শ্রবণ করলেন, এবং যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মন্ত্রীরা ছিলেন তারা বর্ণন করছিলেন। এবারে তিনি যে একবার ছদ্মবেশে সমস্ত পৃথিবী পর্যটন করেছিলেন, তিনি যত্রতত্র তার পূর্বপুরুষের গুণগ্রাম কীর্তন হতে শুনতেন প্রাতকালে এবং সন্ধ্যাকালে, সমস্ত বয়োজ্যেষ্ঠ পণ্ডিত ব্যক্তিরা তাদের চরিত্র সমালোচনা করত, এবং তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে ওতপ্রোতভাবে মিলেমিশেছিলেন তৎসমুদায় বিষয়ে আলোচনা করতেন, আর তাদের গুণগ্রাম বল মানে পরাক্রমের কথা বর্ণন করতেন। পরীক্ষিত মহারাজ, হে জনমেজয়, তোমার পিতা পরীক্ষিত মহারাজ তৎসমুদায় শ্রবণ করে তিনি গদগদ হয়ে উঠতেন। আহা, আমার পূর্বপুরুষগণ তাদের কীর্তি এখনো ত্রিলোকে কীর্তন হয়। আজ যে প্রভু যিনি আমাকে আমার মাতা উত্তরার গর্ভ মধ্যে রক্ষা করেছিলেন, তিনি তার কথা আমার শুনতে খুব মন হয়, তাই তিনি সর্বদাই হাত জোড় করে একান্তে প্রভুকে নিবেদন করতেন, প্রভু আমি তোমার সম্পূর্ণ জীবন চরিত্র যাতে শুনতে পারি। তাই সুকমনির দ্বারা তিনি তৎসমুদায় শ্রবণ করতে পেরেছেন। প্রভু এমনই, প্রভু এতই ভক্তবৎসল, তার কাছে যে যা চায় তিনি অকাতরে মানে সব কিছু প্রদান করে থাকেন। এবারে হে পরীক্ষিত, তিনি যখন জানতে পারলেন দূত মুখে গুপ্তচর কর্তৃক তিনি খবর পেলেন কলি তার রাজ্যে এসেছে, তিনি কলিকে দণ্ডবিধান করার জন্য গেলেন, কলি শরণাপন্ন হলেন। তারপরে তিনি তাকে পাঁচটি স্থান দিয়েছিলেন, তন্মধ্যে স্বর্ণের, যা আমরা শ্রবণ করেছি সংক্ষেপ আকারেই শুনছি। তারপরে তোমার পিতার যখন 60 বছর বয়স তখন তিনি মৃগয়া করতে গেলেন, এই কয়েকদিন আগের কথাই আমি তোমাকে বলছি। মৃগয়া করতে গেলে তিনি ওই জরাসন্ধের মুকুট ধারণের ফলে কলি সেই অসৎ উপায়ে অবলম্বিত যে স্বর্ণ তার মধ্যে ভর করল। তোমার পিতার বুদ্ধিভ্রষ্ট হলো, তিনি 60 বছর বয়সে ওই মৃগয়া করতে গেলেন, কিন্তু তোমার পিতার হাতের নিশানা ছিল বড় অদ্ভুত, কিন্তু ওই মৃগ সেও ছিল কলি, সে তীরবিদ্ধ অবস্থায় পালাচ্ছে আর তোমার পিতা তাকে ধরতে যাচ্ছে, সে ধরাও দিচ্ছে না। তোমার পিতা 60 বছর বয়স, বার্ধক্যের কারণে তার কষ্ট হলো, সে পিপাসার্ত হয়ে নিকটবর্তী শ্রমিক ঋষির আশ্রমে গেল। সেখানে গিয়ে ঋষি তিনি ব্রহ্মে লীন ছিলেন, তিনি বারংবার ডেকেও তার সারা শব্দ পেলেন না। তার মধ্যে কলির ভর হওয়ার জন্য তিনি ক্রোধিত হয়ে, জীবনে তোমার বংশে কেউ এমন গরিত কর্ম করেনি, তিনি কলির কবলে কবলিত হয়ে তিনি ধনুষের অগ্রভাগ দিয়ে অনতি দূরে মৃত সর্প ছিল সেটাকে সমীপ ঋষির গলদেশে প্রদান করেন। তারপরে ঋষি সেই শ্রমিকের পুত্র শৃঙ্গি তাকে অভিসম্পদ প্রদান করেন, যে তক্ষ 1 সপ্তাহের মধ্যে তাকে দংশন করবে, তার মৃত্যু হবে। যথাসময়ে তোমার পিতার ইচ্ছানুযায়ী সেখানে সমস্ত মুনি ঋষিবৃন্দের আগমন হয়েছিল এবং সেখানে শুকমুনি আসলেন, তাকে পূজন আদি করে তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের বিভূতি। তার থেকে হরিকথা শ্রবণ করে তিনি জ্ঞান প্রাপ্ত হলেন যে মৃত্যু বলতে কিছু নেই। কিন্তু সেই তক্ষকের সঙ্গে এই যে কাশ্যপের ঘটনাটা যেটা আমরা আগে বলে নিয়েছি, এই ঘটনাটা মন্ত্রীগণ উদ্ধৃত করলেন আর তিনি ভীষণভাবে প্রোদিত হলেন, বলছেন ওহো তাহলে তো আমার পিতা আজও জীবিত থাকতেন, এই তক্ষক সে দুষ্ট, তার কাজ ছিল সে দংশন করে সে চলে যাবে, তার ওই সমস্ত উৎকোচ দেওয়ার কি প্রয়োজন ছিল, এই তক্ষককে আমাকে মানে বিনষ্ট করতে হবে, এই সর্পজাতিকে আমি দংশন নষ্ট করে ফেলব। তাই তিনি সমস্ত মুনি ঋষিদের ডাকলেন, ডেকে তার মধ্যে তিনি এই সর্পেষ্ঠি যজ্ঞের আয়োজন করলেন। এই সর্পেষ্ঠি যজ্ঞের আয়োজন আবার যে মুনিকে দিয়ে করালেন তার আবার একটা শর্ত ছিল, যে কোনো ব্রাহ্মণ যদি সেই যজ্ঞক্ষেত্রে তো আসতে পারবেন, এক, দ্বিতীয় কোনো ব্রাহ্মণ যদি এসে কিছু যাঞ্চা করেন, হে রাজন তোমার যদি যথা সর্বস্ব যদি শেষ হয়ে যায় তোমাকে কিন্তু তা দান করতে হবে। বললেন ঠিক আছে হে ঋষে, আমি ঠিক তাই করব। সেই যজ্ঞসত্রে এসে কেউ যদি এসে কিছু চান তাহলে আমি তাকে বিমুখ করব না। তা সেই সর্পেষ্টি যজ্ঞ প্রসঙ্গ আমরা সময় অনুসারে অদ্যকার দিনের পাঠের বিরতি এখন এখানেই দিচ্ছি। এবারে সর্পেষ্টি যজ্ঞ, ঋষি মার্কণ্ডের চরিত্র এবং পুরাণ সমূহের বর্ণন, কোন কোন শ্লোকে কত, কোন কোন পুরাণে কত কত শ্লোক আছে তৎসমুদায় আমরা শ্রবণ করব। এখন তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সদামে গমন করলেন, পরীক্ষিত মহারাজকে জ্ঞান উপদেশ করে শুকমুনি তিনি অন্তরিত হলেন। পরীক্ষিত মহারাজ সর্প কর্তৃক দংশিত হয়ে শরীর ত্যাগ করে তিনি ভগবত ধামে গেলেন। এখন যে সমস্ত কথা আমরা আগামী দিন থেকে শ্রবণ করব সেই কথাগুলো কারা বলবেন? সুতমুনি, সেই যে নৈমিষারণ্যবাসী শৌনক আদি ঋষিবৃন্দকে শ্রবণ করাবেন, সেই সমস্ত বিষয় আমরা শ্রীমান মহাপ্রভু তথা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে আমরা আগামী কল্য শ্রবণ করব এবং আগামী কল্য আমাদের এই ভাগবত সুসম্পন্ন হয়ে যাবে। আর গত আগামী পরশু দিন মানে একাদশীর দিবসে আমাদের এই সময়ে মানে নিয়ম সেবার যে পাঠের এক মাস ব্যাপী আমরা পাঠ রেখেছিলাম, যে পারায়ণ রেখেছিলাম, তা সমাপ্ত করব এবং আমরা মানে আগামী পরশু দিন ভাগবতের আরতি তথা পূজন করে পাঠের বিরতি দেব। অতএব আর কেবলমাত্র দুদিন অবশিষ্ট আছে, আগামীকাল এবং আগামী পরশু আমাদের নিয়ম সেবার সঙ্গে সঙ্গে ভাগবতের পূর্ণ বিরাম দেব। আপনাদের সহযোগিতায় সেই সময় এসেছে এবং আপনাদের কৃপাতেই সেই সুবর্ণ সুযোগে আমরাও এবং আমার মতো অধম ব্যক্তিও এই পূর্ণ ভাগবত মানে অধ্যয়নের তথা আস্বাদনের সৌভাগ্য লাভ করেছে, এটা আপনাদেরই দয়ায়। তা কেবলমাত্র আর দুটি দিন অবশিষ্ট আছে, আপনারা কৃপা করে এই অধমকে উৎসাহবর্ধন করবেন বলেই আশা রাখি। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী কার্তিক নিয়ম সেবা ব্রত কি জয় শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় বল পরীক্ষিত মহারাজ কি জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় সুতদেব গোস্বামী পাত কি জয় শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী মহন্ত শ্রী রাম গোপাল দাস বাবাজি মহারাজ কি জয় আজকের আনন্দ কি জয় সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।